সকল পীরের পীর তুমি যে রোশন জমির, তুমি সকল পীরের পীর তুমি যে রোশন জমির, তুমি সকল পীরের পীর তুমি যে রোশন জমির, তুমি সকল পীরের পীর তুমি যে রোশন জমির। খুদা ভীরুদের প্রধান তুমি গোসে আজম দস্তগীর, খুদা ভীরুদের প্রধান তুমি গোসে আজম দস্তগীর।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। মানান চ্যানেল দর্শক শ্রোতা, আসুন আমরা কয়েকবার দরুদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মানান চ্যানেল দর্শক শ্রোতা, আপনাদেরকে ফয়জানের বড়পীর অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। তো প্রতিদিন আমাদের অনুষ্ঠান আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ। এটি প্রতিদিন এই সময় 11 তারিখ পর্যন্ত ইনশাল্লাহ আরবি মাসে চলতে থাকবে ইনশাল্লাহ। এবং এই অনুষ্ঠানে আমরা বিশেষ করে পীরদের পীর, পীরে দস্তগীর, রওশন জমির, কুতুবে রব্বানী, মাহবুবে সুবহানি, শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি জীবন কর্ম কারামত নিয়ে আলোচনা করে থাকি আলহামদুলিল্লাহ। আজকেও আমাদের সাথে মোবাল্লিকগণ তশরিফ এনেছেন, মোবাল্লিকগণ আছেন। আসুন অনুষ্ঠানের শুরুর আগে আমরা একটি দরুদ শরীফের ফজিলত শুনে নিই। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দরুদ শরীফ পড়বে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম। আমাদের সাথে আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের মোবাল্লিক শাহরুখ কাদেরী ভাই, তিনি আমাদের সাথে আছেন। শাহরুখ ভাই, আপনাকে অভিনন্দন আজকে আমাদের অনুষ্ঠানে। জাযাকাল্লাহ। এবং আমাদের আজকে আমাদের অনুষ্ঠানে নাতখা হিসেবে আমাদের রমজান ভাই আছে, যাকে আপনারা সবসময় দেখেন, মাদান চ্যানেল প্রায় সময় দেখেন। রমজান ভাই, আপনাকে অভিনন্দন আমাদের অনুষ্ঠানে। এবং আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মাওলানা নুরুদ্দিন আত্তারি, কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ।
আপনাকে আমাদের অনুষ্ঠানে অভিনন্দন।
আপনাকে অভিনন্দন
ইনশাআল্লাহ। আমরা আজকে আমাদের মোবাল্লিকগণ, মোবাল্লিক ইসলামী ভাইদের কাছ থেকে মাদানী ফুল শ্রবণ করব, গোস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবন সম্পর্কে, কারামত সম্পর্কে শুনব। এবং বিশেষ করে আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে গোসে পাকের ইবাদত ও রিয়াজত। আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি গোস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির শানে একটি মানকাবাত শ্রবণ করি।
صلی علی رسولنا صلی علی محمد صلی علی نبینا صلی علی Ya Shah-e-Jilal, 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 Al-Madad Ya Ghaus-e-Pak, Al-Madad Ya Ghaus-e-Pak, Al-Madad Ya Ghaus-e-Pak, Al-Madad Ya Ghaus-e-Pak, Ya Shah-e-Jilal, 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 Yeah.
ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ইবাদত ও রিয়াজত। আসুন আমরা মুবাল্লিগগণের কাছে যাওয়ার আগে একটি হাদিসে পাক শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয়ের পূর্বে গণিমত মনে করো। এক, যৌবনকে বার্ধক্যের পূর্বে। দুই, সুস্বাস্থ্যকে অসুস্থতার পূর্বে। এবং তিন হচ্ছে সম্পদশীলতাকে অভাবের পূর্বে। এবং চার, অবসরকে ব্যস্ততার পূর্বে। এবং পাঁচ নম্বর হচ্ছে জীবনকে মৃত্যুর পূর্বে। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। তো কিভাবে তার ইবাদত আমরা করব, রিয়াজত কিভাবে করব, সেটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, এবং যুগে যুগে আউলিয়া কিরাম পৃথিবীর জমিনের মধ্যে তশরিফ এনে তারাও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা যায়, কিভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর অনুসরণ করা যায়, সুন্নতের উপর আমল করা যায়। তো আলহামদুলিল্লাহ, আমাদের হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি কঠোর পরিশ্রমের মাধ্যমে আল্লাহ তাআলাকে রাজি করেছেন, এবং বুজুগানে দিন ওনারা ইবাদত বন্দেগীর মধ্যে সর্বক্ষণ লিপ্ত থাকতেন, এবং বিশেষ করে ওনাদের সময়টাকে ইবাদতের মধ্যে ওনারা ব্যস্ত রাখতেন। তো আজকে আমরা এই মাদানী চ্যানেলের দর্শকদের জন্য এই জিনিসটি আমরা বলতে চাই, এবং বিশেষ করে আমাদের মুবাল্লিক মোহাম্মদ নুরউদ্দিন আত্তারি ভাইকে আমি এটি জানতে চাচ্ছি আপনার কাছে, যে ইবাদত এবং রিয়াজত এটা কাকে বলা হয়?
ধন্যবাদ রাশেদ ভাই। আল্লাহ পাক আমাদের সবাইকে হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলার জীবনের উল্লেখযোগ্য দিকগুলো শুনে এর উপর আমল করার আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে সূরা মুলুক শরীফের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, যেটার অনুবাদ কিছুটা এরকম যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ওই সত্তা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবনকে, লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কার আমল বেশি উত্তম, ওয়া হুয়াল আজিজুল গফুর আর তিনি পরাক্রমশালী এবং ক্ষমাশীল। এই আয়াত যদি আমরা দেখি তাহলে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্যটা আমরা বুঝে নিতে পারি, যে আমরা দুনিয়াতে আসা এবং দুনিয়া থেকে চলে যাওয়া, ইন্তিকাল করা, এটার মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহ পাকের ইবাদত, এটাই মৌলিক বিষয় হিসেবে আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন। আমরা আল্লাহ পাকের ইবাদত করতে পারা এটা সৌভাগ্যের বিষয়। আমরা আল্লাহ তাআলা কোরআনুল করিমের বিভিন্ন জায়গার মধ্যে ওয়াবুদু রব্বাকুম এভাবে বিভিন্ন আয়াতে করিমার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদতের জন্য উদ্বুদ্ধ করেছেন। আপনি আমাকে প্রশ্ন করেছেন ইবাদত এবং রিয়াজত এটা কাকে বলা হয়। স্বাভাবিকভাবে ইবাদত বলা হয় যেগুলো আমাদের উপর ফরজ, ওয়াজিব এবং মুস্তাহাব, যে ইবাদতগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে একজন বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, এটা একটা সহজসাধ্য বিষয় হয়ে যাবে, এটাকে স্বাভাবিকভাবে আমরা ইবাদত বলে জানি। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, যেগুলো আমরা ইবাদত হিসেবে গণ্য করা। রিয়াজত বলতে যে শব্দটাকে বোঝায়, রিয়াজত শব্দটা হচ্ছে কঠোর পরিশ্রম করা।
আচ্ছা,
এই ধর্মীয় বিষয়গুলো নিয়ে যেমন নামাজের ব্যাপারে কঠোর পরিশ্রম, মনে করেন আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, এরপর আপনি যদি একশো রাকাত নফল নামাজ পড়েন এটা হচ্ছে আপনার জন্য রিয়াজত, অর্থাৎ ফরজটা বাদ দিয়ে অতিরিক্ত নামাজের মধ্যে কঠোর পরিশ্রম করা। আপনার জন্য হজ ফরজ জীবনে একবার সামর্থ্য থাকলে, এরপর যদি আপনি উমরা করেন, কয়েকবার হজ করেন, এটা হচ্ছে আপনার ওই ইবাদতের ক্ষেত্রে রিয়াজত।
আচ্ছা,
রোজা রাখা 30 দিন রমজানের সময়, এটা হচ্ছে ইবাদত, আপনার জন্য ফরজ ইবাদত। কিন্তু আপনি যদি 365 দিনের মধ্যে 360 দিন বা সৌমে দাউদি যেটাকে বলা হয়, অর্থাৎ একদিন রোজা রেখে আরেকদিন রোজা না রাখা, এটা এটা যদি করেন তাহলে এটাও একটা রিয়াজত। এভাবে যদি মনে করেন জাকাত, এটা আপনার উপর ফরজ, আপনি যদি সদকা করেন এবং সদকা দেওয়ার মধ্যে এটা অব্যাহত রাখেন, এটাও এক ধরনের রিয়াজত। এভাবে দেখা যায় প্রত্যেকটা জিনিস ইসলামী শরীয়ত যেগুলো আমাদের জন্য নির্ধারণ করেছে, এই নির্ধারণকৃত বিষয়গুলোর অতিরিক্ত করা যেগুলোকে আমরা নফল ইবাদত করি, এবং বিশেষ করে রিয়াজতের মধ্যে এটাও রয়েছে রাশেদ ভাই, যে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য প্রচেষ্টা চালান, এটা হচ্ছে বড় রিয়াজত, বড়ই এটা একটা বড়ই আপনার একটা কঠিন সাধনা যেটাকে বলা হয়েছে। বুজুর্গানে দিন রহমাহুল্লাহুল মুবিন আপনি যদি দেখেন, বিশেষ করে আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনি সারা জীবনেই চেষ্টা করেছেন যাতে আল্লাহ পাকের আনুগত্য করা যায় এবং গুনাহ থেকে বেঁচে কিভাবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে রুহানি পাওয়ারের মাধ্যমে তাদেরকেও বাঁচানো
যাচ্ছে।
আল্লাহর ওলিরা আসলে দুনিয়াতে এসে আমাদেরকে এটাই বুঝাতে চেয়েছেন যে তোমরা যেভাবেই জীবনযাপন করো না কেন, জীবনযাপনের মূল গন্তব্য কিন্তু ইবাদত বান্দেগির মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। এখানে আরাম আয়েশ করা, আল্লাহ পাককে ভুলে যাওয়া, আল্লাহ পাকের প্রতি উদাসীন হওয়া, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বাদ দেওয়া, এটা জীবনের মূল উদ্দেশ্য নয়। বুজুর্গানের দিন এটা আমাদেরকে বুঝাতে চেয়েছেন। তো আমরা বুঝতে পারলাম যে ইবাদত এটা এক জিনিস, রিয়াজত আরেক জিনিস। জি, এখন আমার গোসপাক রহমতুল্লাহি তাআলার ইবাদত এবং রিয়াজত কেমন ছিল সেই সম্পর্কে আমি একটা ঘটনা আপনাদের সামনে পেশ করতে চাই। আমার গোসপাক রহমতুল্লাহি তাআলা আলাই বলেন যে আমি আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য এবং নিজের নফসকে দমন করার জন্য 25 বছর জঙ্গলে একাকিত্ব আল্লাহর ইবাদত করেছি। 25 বছর আপনি যদি দেখেন।
আচ্ছা, এখানে একটা আমি কথা বলতে যাচ্ছি যে সাধারণত আমরা যারা বুজুর্গ করেছেন, আল্লাহর ওলি রয়েছেন, আপনি বলছেন যে আমরা সবসময় এটা বলে থাকি যে ওনারা জঙ্গলের মধ্যে গিয়ে একাই ইবাদত করেছেন, আল্লাহ তাআলাকে রাজি করেছেন। এখন হয়তো একটি প্রশ্ন এমন আসতে পারে যে আল্লাহকে রাজি করার জন্য কি আমাকে জঙ্গলে যেতে হবে এবং আমাকে আমার পরিবার পরিজন এদের উপর তো আমার হক রয়েছে না, আমার দায়িত্ব আছে, তো ওদেরকে ছেড়ে গিয়ে আমাকে জঙ্গলে যেতে হবে বা পাহাড়ে গেলে কি আল্লাহ রাজি হবে? আমি এখানে যদি আল্লাহকে রাজি করার চেষ্টা করি পৃথিবীতে থেকে,
জি,
মানুষের সাথে থেকে,
জি,
তাহলে কি আল্লাহ রাজি হবে না?
অবশ্যই হবে। শুধু আসলে দেখেন, আমার গোসপাক রহমতুল্লাহি তাআলা কারো হক নষ্ট করে জঙ্গলে যান নাই।
আচ্ছা,
উনি এলমে দ্বীন অর্জন করার সময় যখন শেষের দিকে মাদ্রাসায় নিজামিয়ার মধ্যে যখন পড়ছিলেন, এর পরবর্তীতে যখন নফসকে কন্ট্রোল করার প্রয়োজন হলো, এটাকে দমন করার খুবই একটা জরুরি একটা বিষয়। মনে করেন বর্তমান সময়ে মানুষ ইবাদত করতে চায়, নফস এবং শয়তানের ধোকায় পড়ে মানুষ ইবাদত থেকে দূরে সরে।
জি,
আমার গোসপাক রহমতুল্লাহি তাআলা খুব ভালো করে জানতেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করার জন্য নফস সবচেয়ে বড় বাধা। তাকে দমন করার জন্য এবং নিজের পুরো অবয়বকে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে এটা বাধ্যগত একটা অবয়ব বানানোর জন্য একটা কঠোর সাধনার প্রয়োজন। এই জন্য আমার গোসপাক রহমতুল্লাহি তাআলা জঙ্গলের দিকে সফর করেছেন। শুধু কি জন্য? যে আমি একাকিত্বে, এটাও হতে পারে একটা নিয়ত আমার গোসপাক রহমতুল্লাহি তাআলা, আমি কবরে গেলে আমাকে একা থাকতে হবে।
আচ্ছা,
আমি কবরে গেলে একা থাকতে হবে, এটার একটা স্মরণ জঙ্গলে গেলে চলে আসতেছে।
আচ্ছা,
শুধু তাই নয় রাশেদ ভাই, গোসপাক রহমতুল্লাহি তাআলা জঙ্গলে 25 বছর যখন ছিলেন, একে তো তিনি নফসের সাথে এটা লড়াই করেছেন, অন্যদিক দিয়ে যদি দেখেন কিতাবের মধ্যে বাহাজাতুল আসরার শরীফের মধ্যে রয়েছে যে বিভিন্নভাবে শয়তান বিভিন্ন অবয়বে আমার গোসপাক রহমতুল্লাহি তাআলার কাছে আসতো।
আচ্ছা,
আমাদের কাছে আসে গোপনে, কিন্তু আমার গোসপাক রহমতুল্লাহি তাআলা যখন ইমামুল আউলিয়া, আউলিয়াদের ইমাম, আউলিয়াদের সর্দার, আমার গোসপাক রহমতুল্লাহি তাআলা এটা এমন এক ব্যক্তিত্ব যাকে আল্লাহ পাক একটা বিরাট সংখ্যক আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সংশোধন করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে, এটা আমার আল্লাহ তারা এটা বরাদ্দ করে রেখেছেন আমার গোসপাকের জন্য। তো আমার গোসপাক রহমতুল্লাহি তাআলা আলাইকে শয়তান এভাবে ডাইরেক্ট এসে সরাসরি এসে বিভিন্ন ভয়ঙ্কর আকৃতি নিয়ে এসে ডিস্টার্ব করার এটাও একটা কারণ ছিল। শয়তান এটা চিন্তা করেছে যে ওনাকে যদি বসিয়ে দেওয়া যায় পুরো একটা উম্মতের বিরাট অংশ বসে যাবে। আর আমার গোসপাক রহমতুল্লাহ এই জন্য অটল ছিলেন, আমার গোসপাক রহমতুল্লাহি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য এত বেশি সচেষ্ট ছিলেন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আমাকে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং নৈকট্য অর্জনের মাধ্যমে এই উম্মতকে আমাকে জাগাতে হচ্ছে।
মাশাআল্লাহ, নুরুদ্দিন, ইনশাআল্লাহ আপনার কাছে আবার আসছি আমরা আমাদের শাহরুখ ভাইয়ের কাছে এই জিনিসটা জানতে যাচ্ছি। শাহরুখ ভাই, মাশাআল্লাহ, নুরুদ্দিন খুব সুন্দরভাবে আমাদেরকে ইবাদত এবং ইয়াদত সম্পর্কে বলেছেন যে এটার ডেফিনিশনটা। তো আপনার কাছে জানতে চাচ্ছি যে সাধারণত আমরা সবাই কিন্তু ইবাদত করতে চাই, কিন্তু আমরা হয়তো এটার মধ্যে আমরা কামিয়াব হতে পারি না। অনেকে কিছুদিন হয়তো আমরা নামাজ পড়ছি, আবার নামাজ ছুটে যাচ্ছে, আমাদের কাছে অনেক প্রশ্ন আসে এরকম, হুজুর আমি নামাজ পড়তে যাচ্ছি কিন্তু এটাকে কন্টিনিউ করতে পারছি না। তো ইবাদত করার আগ্রহটা কিভাবে আসতে পারে মানুষের কাছে?
হুজুর গোসপাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার যে জীবনী থেকেও কিন্তু আমরা কি করতে পারি, এই ইবাদত অর্থাৎ রিয়াজত, এটা সব আগ্রহ কিভাবে আসবে,
জি,
এটা আমরা এই চাইলে ওখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। কেননা উনি জঙ্গলে গিয়েছিলেন,
জি,
একাকী ইবাদত করার জন্য,
জি,
যাতে দুনিয়াবি কোনো মোহ,
জি,
আসলে ইবাদত এমন একটা জিনিস, এটা ইখলাস অন্তরে যদি না আসে না, ওই ইবাদতের স্বাদ যেটা আগ্রহ,
জি,
এটা অর্জন হয় না।
জি,
তো অন্তরে যদি আমরা ইবাদতের সাথে, এখন তো আমরা ইবাদত করি আলহামদুলিল্লাহ, কিন্তু সমাজে কিছু শ্রেণীর মানুষ আছে ইবাদত থেকেই কি সম্পূর্ণ গাফিল রয়েছে, এবং ইনাদের মাঝে এরকম অনুষ্ঠান দেখে যদি ইবাদতের আগ্রহ সৃষ্টি হয়, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বিভিন্ন ইজতেমা হয়ে থাকে, ওখানে অনেক ভাইরা আসে যারা আগে নামাজ পড়তো না, কিন্তু ইনারা ওই ওখানে এসে ইবাদতের আগ্রহ এটা কিন্তু আবার পায় ওই বয়নের মধ্যে, পাওয়ার পরও আবার দেখা যায় কি
ঘরে যাওয়ার পর
ওটা আবার চলে যায়। এর মধ্যে প্রধান বাধা অর্থাৎ শত্রু হয়ে থাকে শয়তান, কেননা আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনাকে তো আমার আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন যাতে শয়তান কিভাবে ইনাকে ধোকা দিবে এটা ইনি বুঝতে পারতেন, ঠিক আছে,
আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়েও নিয়েছেন,
বাঁচিয়েও নিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা তো মানুষ সাধারণ মানুষ ওই পর্যায়ে নয় এখনো, তো আমাদেরকে শয়তান বিভিন্ন ভাবে ওই ইবাদতে কি রাখে গাফিল করে রাখে, হয়তো বা যদি যেমন কোন একজন ব্যক্তি সে আসলো ইজতেমার মধ্যে আগ্রহ সৃষ্টি হলো, পাঁচ ওয়াক্ত আগে নামাজ পড়তো না, নামাজ পড়া আগ্রহ সৃষ্টি হলো, কিন্তু সে যখন আবার ঘরে চলে গেল, পূর্বে যদি সে কোনো খারাপ বন্ধুর সংস্পর্শে থাকে বা খারাপ কোনো কিছু অপকর্মের সাথে লিপ্ত থাকে, দেখা যায় শয়তান আবারও তাকে ওই অপকর্মের মধ্যে ওই আড্ডার মধ্যে তাকে লিপ্ত করে ফেলে, যার ফলে তার মধ্য থেকে যে ইবাদতের আগ্রহ সৃষ্টি যেটা হয়েছিল ওটা নষ্ট হয়ে যায়
চলে যায়।
এছাড়াও আরো অনেক কিছু আরো অনেক ওয়াকিয়ার বিভিন্ন দিক রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা ইবাদতের আগ্রহ বাড়াতে পারি, এর জন্য আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম সরাসরি হাদিসে মোবারকের মধ্যে আল্লাহ আমার দোয়া করতে শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, যে হে আল্লাহ তুমি তোমার এই জিকির এবং তুমি তোমার কৃতজ্ঞতা এবং ইবাদত উত্তম রূপে আমাকে করার জন্য
তৌফিক দান
করো। তো এটা কি আমরা করছি? আমরা তো অনেকেই ইবাদত করি, কিন্তু আমরা কি আল্লাহ পাকের দরবারে এরকম কখনো দোয়া করেছি?
এখানে আসলে একটি ব্যাপার যে এই জিনিসটা আমরা নুরুদ্দিন ভাই অনেকে জানি না, যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, অনেক জায়গায় বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব।
জি,
যেহেতু সাধারণত হয়তো আমি আর আপনি আমাদের ওয়াদার বরখেলাফ করতে পারি, আমরা একটা কথা বলে হয়তো কিছুক্ষণ পরে অন্যরকম বলতে পারি, কিন্তু আল্লাহ তাআলা শান্ত এমন নয়, আল্লাহ তাআলা যেটা বলেছেন পবিত্র কোরআনে বলেছেন, যেটা বলেছেন সেটা হক বলেছেন। এখন আমাদের বিষয় হচ্ছে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্য ডাকছেন আমাদেরকে, যে তোমরা আমার কাছ থেকে চাও আমি তোমাদেরকে দান করবো, কিন্তু আমরা সাধারণ আমরা মানুষরা যে আমাদের শাহরুখ ভাই যেটা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, হে আল্লাহ তোমার জিকির তোমার ইবাদত করার ক্ষেত্রে আমাকে সহযোগিতা করো এবং আমি করতে পারি সেই তৌফিক আমাকে দান করো, ঠিক আছে। এখন আমরা সাধারণ মানুষ আমরা এমন হয়ে গেছে যে আমরা এই জিনিসটাও জানি না যে দোয়া করতে হবে আল্লাহর কাছে বা আল্লাহ তাআলার কাছে কিভাবে দোয়া চাইবো সেটাও জানি
না, কেননা আমরা তো বর্তমান সমাজের অবস্থা এমন হয়ে গিয়েছে এক বিশাল সংখ্যক শ্রেণীর মানুষ আমরা ইলমে দিন থেকেই দূরে রয়েছে, আর রাসূলুল্লাহ পাকের হাদিসে মোবারকাতে এটা তো অনেক দূরের কথা, সাধারণ যে আমরা নামাজ পড়বো ইবাদত করবো আল্লাহ তাআলার এই ইবাদত যে কিভাবে করতে হবে সেটা সম্পর্কে গাফিল রয়েছে। তাহলে ইবাদতের মধ্যে যদি আমি ভুল করি তাহলে সেই ইবাদতের মধ্যে কখনো স্বাদ আসতে পারে না। এছাড়াও আরেকটা
স্বাদ যখন আসবে না তখন আমি আগ্রহ
অবশ্যই হারিয়ে ফেলবে, এরপর ইবাদতের স্বাদ আমাদের মধ্যে যদি আগ্রহটা বাড়াতে চায় তাহলে আরেকটা জিনিস যেটা আমরা সবসময় করে থাকি যে নিজের প্রয়োজনীয় সময় নিজের প্রয়োজনীয় সময়গুলো ভালো কাজে ব্যবহার, সেটা নেকির মধ্য দিয়ে ভালো কাজের মধ্য দিয়ে এটা আমরা ব্যবহার করা থেকে দূরে রয়েছি, অর্থাৎ সময়ের অপব্যবহারের মধ্যে রয়েছি। বিশেষ করে আমাদের মতো নজওয়ান ভাইরা যারা যুবক রয়েছেন আজকে দেখা যায় আমরা নজওয়ানরা বন্ধুর সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা বা বন্ধুর সাথে গিয়ে ঘন্টার পর ঘন্টা সিনেমা নাটক দেখা বা বন্ধুর সাথে গিয়ে বিভিন্ন অনুষ্ঠান দেখা বা খেলা করা বিভিন্ন দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত, অথচ আমাদের আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটি কিছুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন অবশ্যই।
মাশাআল্লাহ ভাই আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমাদেরকে বলছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন এই ব্যাপারে, ইনশাআল্লাহ আবার আসছি আপনার কাছে। জি, আমাদের কাছে কয়েকটি কল আছে, জি কল শুনে দিন।
আমার নাম আব্দুল হাকিম, আমি কুমিল্লা ফুটবল স্টেডিয়াম আপনাদের চ্যানেল আমি সবসময় দেখি, নবীজির কথা এগুলো আলোচনা এগুলো আমার ভালো লাগে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, অবশ্যই দেখবেন, পরিবার সকল সদস্যকে নিয়ে দেখবেন এবং অন্যান্য আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আপনি দাওয়াত দিবেন যাতে আমাদের মাদানী চ্যানেল তারা দেখে, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ আপনাদের। জি, পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ ইমতিয়াজ, আমি এখন কুমিল্লাতে বলছিলাম।
জি,
আমি একটি নাচের খুব শুনতে চাই।
জি, পরবর্তী কল।
আমি
ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে নাচ শোনাবো ইনশাআল্লাহ, মানকাবাদ শোনাবো ইনশাআল্লাহ। তো আসুন এর আগে আমরা আমাদের নুরুদ্দিন ভাইয়ের কাছে একটু যাই। নুরুদ্দিন ভাই, যে আমাদের শাহরুখ ভাই যে কথাটি বলেছেন আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ কথা, যে আমরা অনেক সময় ইবাদতের আগ্রহ নিয়ে কোন একটি মজলিসে যাই, দাওয়াত ইসলামের সপ্তাহে গিয়ে ইমামের মধ্যে যাই অনেক সময়, বা বিভিন্ন বই আমরা পড়ে থাকি যাতে আমরা কিছু ইবাদত করতে পারি। বিশেষ করে রমজানের সময় অনেকের একটু ইবাদতের ক্ষেত্রে জোশ চলে আসে, তারা কিতাব কিনে থাকেন, অনেক সময় কোরআনে পাকও পড়ার জন্য কোরআনে পাক কিনে থাকেন, পড়ার জন্য চেষ্টা করেন, কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে হারিয়ে যায়। এই জিনিসটা আমাদের কাছে কিভাবে, আমরা যেমন উনি কিছু পয়েন্ট আমাদেরকে বলেছেন যে আমরা যদি আমাদের সংস্পর্শকে পরিবর্তন করি, আমাদের যে অভ্যাসগুলো সেগুলোকে পরিবর্তন করি, তাহলে হয়তো গুনাহ থেকে যখন বাঁচবো তখন আমাদের ইবাদতের আগ্রহটা কিছুটা আসবে। কিন্তু আপনি এই ব্যাপারে আপনি কি বলেন?
আসলে দেখেন রাশেদ ভাই, আমার শাহরুখ ভাই মাশাআল্লাহ সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। তো এটা ইবাদত এবং নফস দুইটা দুইটা বিপরীতমুখী দুইটা জিনিস। নফস একটু আরামায়েশ চায়, ইবাদত করা একটু কষ্টসাধ্য বিষয়। যেমন আপনি ইবাদত করতে চাইলে প্রথমে আপনাকে উজু করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করতে হবে, আপনাকে প্রথমে নিয়ত পরিশুদ্ধ করতে হবে। তো সবগুলো দেখা যাচ্ছে নফসের বিরোধিতামূলক কাজই আপনি করতে দাঁড়াচ্ছেন।
যে
আপনি তওবা করছেন, নফস চাচ্ছে যে আপনি একটু বসে আড্ডা করেন, আড্ডার মধ্যে যেমন তেমন কথা হোক, ওই কথাগুলো পরিণতি কি হবে এটা চিন্তা করার জন্য নফস প্রস্তুত না। এখন নফসের বিরোধিতা যখন আপনি করবেন, তখন আপনাকে এই নফসকে দমন করার কিছু বৈশিষ্ট্য আপনাকে মাথায় রাখতে হবে। কয়েকটি বিষয় আমার শাহরুখ ভাই বলেছেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি মনে করি কোন নেককারদের মজলিসে যদি আমরা পাই, যেমন দাওয়াত ইসলাম এই যুগের মধ্যে আলহামদুলিল্লাহ যে লক্ষ লক্ষ নওজোয়ান জীবন পরিবর্তন করে নিচ্ছে, মনে করেন একজন নেককার কোন মোবালিক এসেছে, ওনার সুন্দর আচরণ দেখে বৈশিষ্ট্য দেখে আস্তে 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 ওই এলাকার মধ্যে পরিবর্তন হচ্ছে, আর যিনি মোবালিক এসেছেন উনি হয়তো আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়াকে দেখেছেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া মাদারি মুজাকারের মধ্যে এটা বলেছেন যে আমি যখন যুবক ছিলাম তখন ঈদের দিন চারিদিকে যখন মিউজিক চলতো, গান বাজনা চলতো, তখন আমার বুক ফেটে যেত যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত কেন গুনাহের মধ্যে পড়ে এভাবে নিজের নামকে গুনাহগারদের লিস্টের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। উনি আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া বলেন, আমি আর উপায় না দেখে মসজিদে চলে যেতাম, গিয়ে আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে কান্না করতাম, দোয়া করতাম, হে আল্লাহ তুমি আমাকে এমন তৌফিক দাও, এমন দয়া করো যাতে আমি তোমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতের নওজওয়ানদেরকে, যুবকদেরকে যাতে আমি পরিবর্তন করে আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার এবং তোমার হাবিবের পথমতে নিয়ে যেতে
পারি। মাশাআল্লাহ, জি,
আল্লাহ পাক দয়া করেছেন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়ার উপর। আজকে ওনার একজনের প্রচেষ্টার কারণে পৃথিবীর বুকে লক্ষ লক্ষ নওজওয়ান সাহারা পেয়েছে যে এরকম ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলেই আল্লাহ এবং আল্লাহ রাসূলের দয়া পাওয়া যাবে।
জি,
এবং নিজেকে কিভাবে গঠন করতে হবে।
জি,
আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া উনি যেহেতু ওই রাস্তাটা অতিক্রম করে এসেছেন, ওনার মাদারি মুজাকারার মধ্যে উনি বলেন যে সর্বপ্রথম নেককার যদি হতে চাই, নিজের নফসকে আমরা যদি ইবাদতের মধ্যে লাগাতে চাই, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার নেককারের সহবত আপনাকে পেতে হবে, কোন আল্লাহওয়ালা বান্দার সহবতে থাকতে হবে। সেই জন্য আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোন নেককার বন্ধু বানানো। আপনার ভালো বন্ধু, এখন তো আমরা বন্ধু বানাই সম্পদশালীকে, আমরা বন্ধু বানাই কাকে যে একটু স্টাইলিশ ভাবে চলতে পারে তাকে, আমরা বন্ধু বানাই কাকে যার হাতে দামি মোবাইল, যার চোখে দামি চশমা, যার শরীরের মধ্যে দামি পোশাক থাকবে তাকেই বন্ধু বানায়। অথচ বন্ধু এরকম হওয়া দরকার যাকে দেখে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়।
আচ্ছা,
এরকম বন্ধু হলে তখন আপনি যখন একটা ভুল করবেন তখন উনি আপনাকে বলে দিবে, ওই বন্ধু আল্লাহওয়ালা বন্ধুটা, যে ভাই আপনি কাজটা করেছেন এটা তো মিথ্যা কথা হয়েছে, এটা এরকম হলে সুন্দর হতো, এটা এরকম হলে ভালো হতো। তো যার কারণে একজন মানুষের পরিবর্তন হওয়াটা সহজ হয়। যেমন উমর আল ফারুক রাদি আল্লাহ তাআলার জীবনী রয়েছে, উমর আল ফারুক রাদি আল্লাহ দুইজন মানুষ রাখতেন, একজন রাখতেন মুফতি যিনি শরীয়তের বিষয়ে পারদর্শী, আরেকজন রাখতেন উনি বিভিন্ন বিচক্ষণ ব্যক্তি। মুফতির কাজ হচ্ছে শরীয়তের কোনো যদি এদিক সেদিক হতো ওনাকে বলে রেখেছেন যে আপনি আমাকে সংশোধন করবেন, আর যিনি বিচক্ষণ উনাকে বলে রেখেছেন যে আমি যদি আমার কোনো আচার আচরণের ভুল ত্রুটি হয়ে থাকে আপনি আমাকে সংশোধন করবেন। তাহলে বোঝা যাচ্ছে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা যিনি আশারায়ে মুবাশশারায় দ্বিতীয়তম স্থানে যার অবস্থান, উনি নিজেকে সংশোধন করার জন্য কত বেশি সচেষ্ট ছিলেন, ওনার জন্য দুইজন মানুষ নিযুক্ত করে রেখেছেন। এখন আমি আর আপনি, আমরা যারা ভালো হতে চাচ্ছি, নেককার হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি, আমরা কি এরকম কাউকে বলে রেখেছি? এটা তো ধারণারও বাইরে।
এখন তো আসলে আমাদের অবস্থা এমন হয়ে গেছে যদিও কেউ আমাদেরকে বলে থাকে তাহলে আমরা তার উপর রাগান্বিত হয়ে
যায়, দরজাটা বন্ধ করে রেখেছি,
আপনি শুধু আমার ভুলই খুঁজেন, আমার অনেক ভালো আছে, আমার এগুলো তো দেখেন।
এবং নফস এটা কোনোদিন পছন্দ করে না, কেউ আমার মন্দ দিকটা বলো, নফস চাইবে আমার একটু প্রশংসা করো। এই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, এটা সারাংশ এরকম, কেউ কারো সামনাসামনি প্রশংসা করলো মানে তাকে এক ধরনের ধ্বংস করে দিল, তাকে এক ধরনের এটা তার সেই মূল জিনিসটা হারিয়ে ফেলবে। এবং একটা রিওয়ায়তের মধ্যে রয়েছে, মিশকাত শরীফের মধ্যে একটা রিওয়ায়ত রয়েছে, কেউ তোমাদেরকে যদি সামনাসামনি প্রশংসা করে তাহলে তোমরা তাকে ধুলাবালি মুখে নিক্ষেপ করো, কেন সে যাতে ভবিষ্যতে এটার স্পর্ধা না পায়। এখন দেখুন সামনাসামনি প্রশংসা করা এটা এক ধরনের নিষেধ করা হয়েছে। এখন আমরা বিভিন্ন বড় বড় অনুষ্ঠান বসাচ্ছি মহামান্য সেই প্রধান অতিথিকে সাদর সম্ভাষণ জানানোর জন্য, ওনার সুন্দর সুন্দর দিকগুলো আলোচনা করার জন্য, তো উনি ভুল করলে ওনাকে ভুল ধরিয়ে দেওয়ার সে সাহস কার হবে। সেই জন্য আমরা যদি চাই নিজেকে সংশোধন করতে, আমরা যদি চাই আমার গোসপাক রহমতুল্লাহি তাআলাই, আসলে আমার গোসপাক রহমতুল্লাহি তাআলাই কথা কি বলবো, আমার গোসপাক রহমতুল্লাহি তাআলা আপনি বলেছেন যে উনি জঙ্গলে গিয়েছেন, তো ওনার হকটা আদায় হওয়ার বিষয়ে আমার গোসপাক জঙ্গলে কেমনে গিয়েছেন। একবার আমার গোসপাক রহমত বলছেন আমি একবার হেঁটে যাচ্ছিলাম, একটা মহিষ পাশে ছিল, তো আমি একটু খেলাধুলা করার মনস্থ মানে মনে মনে এসেছিল যে আমি একটু খেলাধুলা করব। ওই মহিষটা ফিরে বলল, হে আব্দুল কাদের জিলানি, আল্লাহ পাক আপনাকে খেলাধুলার জন্য বানায় নাই, আল্লাহ পাক আপনাকে এই ইসলামকে পুনরুজ্জীবিত করার জন্য বানিয়েছে। আমার গোসপাক রহমতুল্লাহি তা যখন এই অবাক করা দৃশ্য দেখলেন, মহিষ তো স্বাভাবিকভাবে কারোর সাথে কথা বলে না, ওই
মহিষ কথাও বলতে পারে না।
ওই মহিষের আওয়াজ শুনে আমার গোসপাক একটু ভীত হলেন, বিত হয়ে আম্মাজানের কাছে গেলেন যে আম্মাজান আমি এই ঘটনা দেখেছি, একটা মহিষ আমাকে এরকম বলেছে। তখন আমার গোসপাক রহমতুল্লাহি তাআলার আম্মাজান বাহাজাতুল আসরার শরীফে রয়েছে, খুশি হলেন যে আমিও তো আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ পাক যাতে আমার আমার ছেলের কাছ থেকে আমার বংশধরদের কাছ থেকে দীন ইসলামের একটা বিরাট খিদমত নেয়। আমার গোসপাক রহমতুল্লাহি তাআলাকে আম্মাজান বলেন, বাবা আমি আজকে থেকেই তোমাকে দীন ইসলামের জন্য ওয়াক করে দিলাম। এবং আমার গোসপাক রহমতুল্লাহি তাআলা এখান থেকে কোথায় গেলেন, মাদ্রাসা নিয়ে জামিয়া যাওয়ার সময় অনেক ঘটনা ঘটল। তো এখন একজন মা যদি স্বতঃস্ফূর্ত ভাবে কোন সন্তানকে দীন ইসলামের জন্য ছেড়ে দেয় এবং ওই ছেলে যদি গিয়ে লক্ষ লক্ষ মানুষের অধিকার রক্ষা করে, হক রক্ষা করে, তো এটা উত্তম না আমি আমার সামান্য দুই একটা বিষয়ের হক চিন্তা করে আমি আল্লাহ তাআলার বড় বড় বিষয়গুলোকে এটা চিন্তা করা, এটা উত্তম হবে। আমার গোসপাক রহমতুল্লাহি তাআলা জীবনের মধ্যে বড় বিষয়টা চিন্তা করেছেন যে আমাকে কয়েক কোটি মানুষের এটা চিন্তা করে, যেমন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি তাআলাকে, যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলার ছাত্র, ওনাকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হুজুর আপনি রাতে সারা রাত জেগে থাকেন, সারা রাত কিতাব স্টাডি করেন, সারা রাত এরকম করেন, এরকম কষ্ট করার আপনি এত কষ্ট করছেন, এরকম কঠোর পরিশ্রম করার এটা কারণটা একটু বলবেন। তো আমার ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি তাআলা বলেন, বাবারা আমি এরকম কষ্ট করছি এই জন্য আল্লাহর বন্দারা আমার উপর ভরসা করে একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তাদের ঘুম নিশ্চিন্ত ঘুমের অন্যতম কারণ হচ্ছে আমি, কারণ তারা জানে কোন সমস্যায় পড়লে ঘুম থেকে উঠে আমার কাছে জিজ্ঞেস করবে, তাদের সেই ঘুম থেকে উঠার পর সমস্যাটা সমাধান করার জন্য আমি সারা রাত জাগ্রত। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি তাআলা নিজের ঘুম ত্যাগ করেছেন উম্মতের জন্য,
উম্মতের জন্য।
এখন আমরা আপনারা আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুল আলিয়া দেখেন আজকে যে আমার গোসপাক রহমতুল্লাহি তাআলা সে আদর্শ অনুসরণ করে রাতের পর রাত আপনার মাদানী মুজাকারার মধ্যে বসে আছে, বকাজান বলে অনেক সময় এই সুবে বাহারার মধ্যে এবার আপনারা হয়তো মেসেজ পেয়েছেন, মাশাআল্লাহ আমির আহলে সুন্নাত উঠতে পর্যন্ত পারছিলেন না সারা রাত বসে থাকার কারণে। এটা আমাদেরকে আসলে শিক্ষা দেওয়ার জন্য যে আমাদেরও কিছু করে যাওয়া দরকার। রাশেদ ভাই আমি চলে যাবো, শারুক ভাই চলে যাবে, রমজান মা আমরা সবাই চলে যাব, কিন্তু আমাদের সেই যাওয়ার পরে আমাদের হিসাব নিকাশ সব আমরা কি করে আসতে পেরেছি, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য কি করতে পেরেছি, তো আমাদের এটা চেষ্টা করা দরকার, আল্লাহ পাকের দরবারে দোয়াও করা দরকার। আর হকের বিষয় যেটা বলা হয়েছে, হক তো অবশ্যই আছে এবং হক যেখানে আছে সেখানে তো অবশ্যই হক আদায় করতে হবে, এবং হকের পাশাপাশি আমাকে আপনাকে চিন্তা করতে হবে যে আরো বেশি মানুষ কিভাবে উপকৃত হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথমতে আসবে।
ধন্যবাদ নুরুদ্দিন ভাই চমৎকার একটি আলোচনা করার জন্য, এবং ইনশাল্লাহ আমরাও চেষ্টা করবো, আল্লাহ আমরাও ইবাদত করার জন্য চেষ্টা করবো, এবং বিশেষ করে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ। এর দ্বারা নেককারদের সহবতে সংস্পর্শে যখন আপনি আসবেন ইনশাল্লাহ আপনিও নেককার হওয়ার আপনার উৎসাহ জাগবে এবং আগ্রহ জাগবে, এবং সাথে সাথে আপনি একটি উপমা এমন নিতে পারেন যে এরকম মনে করুন আপনি যদি কামারের দোকানে যান, তাহলে সে যে আগুন নিয়ে কাজ করে, আগুনের মধ্যে সে যে লোহা ছুরি এগুলোকে কি করে বানায়, তো তার থেকে কিছু আগুনের ছিটাফোঁটা আপনার শরীরে আসতে পারে। আর যদি আপনি কোনো একটি আতরের দোকানে যান,
পারফিউমের দোকানে যান, তাহলে তার সেখান থেকে আপনি হয়তো পারফিউম কিনেননি বা আতর লাগাননি, কিন্তু এরপরও সেখান থেকে একটু সুবাস আপনার শরীরে থাকবে। তো এটা হচ্ছে আসলে নেককারের একটি মেসাল, অর্থাৎ ভালো জিনিসের একটি উদাহরণ। তো আপনি যদি ভালো মানুষের সাথে হাঁটেন, ভালো মানুষের সংস্পর্শ অবলম্বন করেন, তাহলে আপনি ভালো হওয়ার চেষ্টা করবেন। নেককার মানুষের সংস্পর্শে যদি আপনি থাকেন, তাহলে আপনার অন্তরের মধ্যে ন্যাক হওয়ার ইচ্ছা পোষণ করবে। আর যদি আপনি খারাপ মানুষের সাথে হাঁটেন, চলাফেরা করেন, তাহলে আপনার মনটা ওদিকে বেশি যাবে। আলহামদুলিল্লাহ আমাদের নুরউদ্দিন ভাই যেটা বলেছেন যে হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটি একজন মানুষ নিযুক্ত করেছেন যাতে ওনার ভুলগুলো মানুষ নোট করে। আমি আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলী আমাদেরকে খুব সুন্দর এভাবে একটি জিনিস, একটি রিসালা পুস্তিকা আমাদেরকে গিফট করেছেন, তোফা দিয়েছেন, সেটা হচ্ছে 72 মাদানী রামাত। হয়তো আপনারা দেখেন, মানেন চাইলে হয়তো শুনেন, এখানে প্রশ্ন আকারে কিছু রয়েছে। যেমন মনে করেন, এটি প্রতিদিন যখন আপনি এটিকে শূন্যস্থান ঘরগুলো আপনি যখন পূরণ করবেন, এখানে খুব সুন্দর করে দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে যে আপনি কি আজকে কিছু না কিছু জায়েজ কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করেছেন। এখন আপনি যখন সারাদিন হয়তো আপনি কোনো ভালো কাজ করার আগে ভালো নিয়ত করতে পারেননি, ভুলে গেছেন, এখন আপনি রাতে ঘুমানোর আগে এই জিনিসটি পড়ছেন একবার, যে আপনার মেমোরিতে এই জিনিসটি হয়তো থাকবে, কালকে যখন আপনি কোনো একটি ন্যাক কাজ করতে যাবেন, কোন একটি ভালো কাজ করতে যাবেন বা যে কোনো কাজ করতে যাবেন, আপনার তখন মনের মধ্যে এই কথাটা আপনার হয়তো মনে পড়বে যে আমি কি আজকে ভালো ভালো কোনো নিয়ত করেছি কিনা। অন্তত কমপক্ষে যদি আমরা একবার, হয়তো আমি যদি আমলও করতে না পারি, এটা যদি কমপক্ষে এই ঘরটি, এই মাদানী রামাত, এই এই পুস্তিকাটি হয়তো যদি আমি পূরণ করি বা পড়ি, ইনশাআল্লাহ দেখবো এক সময় আমার এটি আমল করার ক্ষেত্রে আমার কি হবে। তো আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো যে আপনারা দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মক্কাবতুল মদিনা থেকে এই পুস্তিকাটি মাত্র 2 টাকা হাদিয়া দিয়ে আপনারা কিনুন, অথবা দাওয়াত ইসলামের যে ওয়েবসাইট www.dawatislam.net, এখানে গিয়েও আপনারা এই রিসালাটি পড়তে পারেন, আমল করতে পারুন। আর নাই পারুন, আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো যে কমপক্ষে এই কিতাব একবার হলে পড়ুন, আপনারা ইনশাল্লাহ আপনাদের ইবাদতের প্রতি আগ্রহ জাগবে। ইনশাল্লাহ আমরা আবার আলোচনায় ফিরে আসবো। এর আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকে আমাদের কিছু ইসলামী ভাই, আমাদেরকে দর্শক আমাদেরকে কমেন্ট করেছেন, যে একজন বলেছেন, আসসালামু আলাইকুম, আমার খুব ইচ্ছে আমার গৌসে পাকের দরবারে যাওয়ার জন্য, আমার জন্য দোয়া করবেন আমি যাতে গৌসে পাকের গোলাম হতে পারি। মাশাআল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে বারবার উপস্থিত হওয়ার, হাজির হওয়ার তৌফিক দান করুক, আমাদেরকে নসিব করুক। এবং সাথে সাথে অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে, আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ার চেষ্টা করবেন, এবং যতটুকু সম্ভব আপনারা ন্যাক আমল করার চেষ্টা করবেন। এবং একজন মাশাআল্লাহ আমাদের শারুক ভাইয়ের ব্যাপার বলেছেন, যে শারুক ভাই আপনি খুব সুন্দর কথা বলেছেন, মাশাআল্লাহ আল্লাহ তাআলা বদনজর থেকে হিফাজত করুক। অনেকে কমেন্ট করেছেন, আসুন আমরা মাঝখানে একটি গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মানকাবাত শ্রবণ করি।
বি বিপদ দুশ্চিন্তা কিভাবে আমার কাছে আসতে পারে রে, বিপদ দুশ্চিন্তা কিভাবে আমার কাছে আসতে পারে, বিপদ দুশ্চিন্তা কিভাবে আমার কাছে আসতে পারে, শরণ করি করি রয়েছে হাত সংঘর্ষে আজগে, শরণ করি করি রয়েছে হাত সংঘর্ষে আজগে, আলমদিয়া বসে পাশে আলমদিয়া বসে পাশে
দুশ্মন গোসে পাকে, রসুলের ফাতির
দর্শক শ্রোতা, আমার গোসু পাক রহমতুল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুরিদগণ, তোমরা ভয় পেও না, আল্লাহ আমার নাম। আলহামদুলিল্লাহ, আমরা অবশ্যই আশা রাখতে পারি হুজুর গোসু পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির সবকাই ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে আমাদের বেড়া পার হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। যে আমরা আমাদের আলোচনায় ফিরে যাব, আমরা যে বিষয় নিয়ে বলছিলাম শারুক ভাই, সে হচ্ছে যে মুসলমানের কি সকল কাজ এটি ইবাদত কিনা। অনেকে তো আমরা অনেক সময় এমন বলে থাকি যে মনে করুন আমরা কাউকে নামাজের জন্য দাওয়াত দিয়েছি, তাই না, তো ভাই নামাজ পড়ুন, তিনি বলেন ভাই দুনিয়াদারি করা এটা তো ইবাদত। হ্যাঁ, আমার বাল বাচ্চা রয়েছে, এদেরকে এদের রিজিক ইয়া করা এটা দায়িত্ব আমার উপর, জি তালাশ করা এটাও ইবাদত, তো আমি এটার জন্য আমি নামাজ পড়তে পারছি না, এরকম অনেকে বলে থাকে। এবং বিশেষ করে মুসলমানের কি, যে প্রশ্নটা হচ্ছে মুসলমানের সকল কাজ ইবাদত কিনা।
আসলে মুসলমানের প্রত্যেকটা কাজই অবশ্যই ইবাদত, যদি সেটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সুন্নত মোতাবেক হয়ে থাকে।
জি,
এবং এর মধ্যে যদি নিয়ত আমার আল্লাহ পাককে রাজি এবং খুশি করার জন্য থাকে,
আচ্ছা,
বাস তখন এই প্রত্যেকটা কাজই জায়েজ কাজ, সেটা জায়েজ কাজ হতে হবে অবশ্যই। তাহলে প্রত্যেকটা কাজই আপনি
বৈধ কাজ,
বৈধ কাজ, জি জায়েজ বৈধ কাজটা, সেটা আপনি রিজিক তালাশ করছেন তাও ইবাদত হতে পারে। আপনি দৈনন্দিন আমরা যে এমনগুলো করে থাকি, যেমন আমরা ঘুম থেকে উঠে যদি ওয়াশরুমও যেয়ে থাকি, তখন সেই কাজটাও ইবাদত হবে, নিশ্চয় ইবাদত তখনই হবে যদি এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেভাবে আমাদেরকে করতে বলেছেন সুন্নাত মোতাবেক, ওই রকম যদি আমরা করে থাকি তাহলে মুসলমানদের প্রত্যেকটা কাজই ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। এছাড়াও মুসলমানদের প্রত্যেকটা কাজ ইবাদত হবেই না কেন, আর যারা বলে থাকে যে আমি তো নামাজ আদায়ের সময় পাচ্ছি না বা রিজিক তালাশে ব্যস্ত রয়েছি, তো তাদের আসলে এটা ভয় করা দরকার, কেননা আমার আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের এই জিন এবং ইনসান কোরআনে পাকের মধ্যে বলেছে একটা আয়াতের সারমর্ম অনেকটা এরকম যে আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে শুধুমাত্র সৃষ্টি করেছেন আমার আল্লাহ তাআলার ইবাদতের জন্য। তো এখন আমরা ইবাদত যেটা আল্লাহ তাআলা আমাকে ফরজ করে দিয়েছেন, এটা অবশ্যই আমি যেই কাজ করি না কেন, আপনি রিজিক তালাশ করি বা আমি যে কোনো আমার পরিবারের ভার পোষণের দায়িত্ব নিই বা আমার অন্যান্য যে ব্যক্তিগত দুনিয়াবি কাজ রয়েছে যা করি না কেন, অবশ্যই ফরজ যে আমাকে ইবাদত আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে এটা অবশ্যই আদায় করতে হবে। এছাড়াও আমাদের বিভিন্ন ইবাদত ওয়াজিব রয়েছে, এরপর সুন্নত মুয়াক্কাদা রয়েছে, নফল রয়েছে, এসব কিছুও কিন্তু ইবাদতের অন্তর্ভুক্ত। আবার ইবাদত এটা আপনার মুসলমানের ইবাদত এটা প্রত্যেকটা কাজই ইবাদত তখন হবে যদি এটার মধ্যে ভালো ভালো নিয়ত থাকে এবং ইখলাস থাকে, এটা অবশ্যই জরুরি ইবাদতের মধ্যে ইখলাস এবং নিয়ত, কেননা বিশুদ্ধ নিয়ত ছাড়া আমার অন্তরে যদি কোনো ইবাদত করছি কিন্তু নিয়ত নাই, নিয়তটা অবশ্যই এরকম হওয়া চাই যে আমাদের মুসলমানের জন্য প্রতিটা কাজ, বাস এই কাজটা আমি এই জন্যই করবো আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য, তাহলে ইনশাআল্লাহ মুসলমানদের প্রত্যেকটা কাজ, সে ব্যবসা করুক, এটা যদি আবার সুন্নত মোতাবেক আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সুন্নত মোতাবেক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমরাও যদি সেটা ব্যবসার মধ্যে ব্যবসা করছি অনেক সময় ব্যয় করছি কিন্তু সেটা যদি আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সুন্নতের মধ্য দিয়ে আমরা নিয়ে আসি তাহলে অবশ্যই ব্যবসারও তখন ইবাদত হয়ে যাবে। এখানে একটা
ব্যাপার হচ্ছে যে মনে করুন আমার প্রশ্ন যেটা ছিল যে আমরা অনেক সময় অনেককে দাওয়াত দেই যে আসুন ভাই নামাজ পড়ি, নামাজ করতে তো হয়তো আমরা যদি নামাজ এটা ইয়া করতে চাই তাহলে 15 মিনিটের বেশি হয়তো লাগে, বেশি হলে আধা ঘন্টা আল্লাহর জন্য,
আপনি আধা ঘন্টা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে তো মনে হয় 1.5 ঘন্টার বেশি লাগে,
এর চেয়ে বেশি লাগবে না। আচ্ছা, আমি সারা দিনে কি আমার পরিবার পরিজনের জন্য আমি যদি 22 ঘন্টা দেই 2 ঘন্টা কি আমি আমার আল্লাহর জন্য দিতে পারবো না? এখানে একটা বিষয় হচ্ছে যে অনেক সময় আমরা বলি যে এটাও ইবাদত। এখন গোসবাক রহমতুল্লাহ তাআলাহির হয়তো এমন একটি ঘটনা আমার মনে আছে, মনে পড়ছে, তো ওনার খাবার এসেছিল, উনি খাবার নাকি,
জি জি আসলে দেখুন আমার গোসা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার একটি ঘটনা কিতাবের মধ্যে হযরত আব্দুল্লাহ সালামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যিনি এটা বাহাজাতুল আসরায় আসেন আছে মনে হয় ঘটনাটি কিতাব বাহাজাতুল আসরা কিতাবের মধ্যে রয়েছে হয়তো অথবা আমাদের এই দাওয়াত ইসলামের যেটা এই বয়ান রয়েছে এবং ওখানের মধ্যে পাওয়া যাবে আমির আহলে সুন্নাত এই ঘটনাটি নকল করেন। এটা ওই আমার গোসা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি নিজে বয়ান করছেন এই ঘটনাটি এভাবে যে হুজুর গোসা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যখন ইনি মক্কা পড়ছিলেন তখন মহল্লার একটি কুতুবিয়া সুরকিতে অর্থাৎ পড়া অবস্থায় এমন অবস্থায় ছিলেন যে ওনার কিছুদিন এমন ভাবে অতিবাহিত হচ্ছিল যে ওনার না ছিল খাবার খাওয়ার মতো কিছু নিজের কাছে, না কিনার মতো খাবার, খাবারটা খরিদ করে নেওয়ার মতো না ওনার কাছে কিছু ছিল, কিছুই ছিল না, অনেক কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত করছিল। তো ওই সময় একজন ব্যক্তি আমার হুজুর গোসা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাকে একটি পুটলি দিয়ে চলে গেলেন। আমার হুজুর গোসা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পুটলিটি খুলে দেখলেন, খুলে দেখার পর আপনার দেখলেন ওখানে হালুয়া এবং রুটি রয়েছে। আমার গোসা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলার পর ওটা ওই রুটি এবং হালুয়া নিয়ে মসজিদের দিকে চলে গেলেন এবং সেখানে মিম্বরের দিকে বসে গেলেন, বসে কিবলামুখী হয়ে বসে গেলেন। কিবলামুখী হয়ে বসে ধ্যানে ব্যস্ত হয়ে গেলেন যে এই খাবারটি খাবো নাকি খাবো না, এই খাবারটি খাবো নাকি খাবো না। তখন ইনি ওই মসজিদের মধ্যে একটা কাগজ দেখলেন, যে কাগজের মধ্যে লেখা ছিল যে আমি মুমিন বান্দাদের জন্য রিজিকের কামনা সৃষ্টি করেছি যেন সে এটার মাধ্যমে ইবাদতের শক্তি অর্জন করতে পারে। আমার হুজুর গোসা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই এটা দেখলেন সাথে সাথে ওই রুমালটা নিচে রেখে, অর্থাৎ রুমালের মধ্যে যে খাবার সহ ছিল সেটা নিচে রেখে দুই রাকাত নফল নামাজ আদায় করে ওই খাবার ওখানে রেখেই বের হয়ে গেলেন সঙ্গে সঙ্গে।
আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আদান ছিল দর্শক শ্রোতা একটি মেসেজ, এটা থেকে আমরা জানতে পেরেছি যে আমরা অনেক সময় বলে থাকি যে রিজিক আমার আগে, আমাকে আমার সন্তানের জন্য নিজের জন্য রিজিক তালাশ করতে হবে, সেটার দিকে আমরা ধাবিত হয়ে মূল জিনিসটাকে আমরা ভুলে যাই, আমরা ইবাদত থেকে দূরে চলে যাই। কিন্তু যেটা গোসা পাক রাহমাতুল্লাহ তাআলাহি মসজিদের মধ্যে দেখেছেন যে আমি রিজিকের যে কামনা বাসনা এটার জন্য সৃষ্টি করেছে যাতে রিজিক অর্থাৎ খাবার খাওয়ার পর, নিঃশ্বাস নেওয়ার পর, খাবার খাওয়ার পর, পানি পান করার পর যাতে ইবাদতের যে শক্তি অর্জন হবে সেটা আমি ইবাদতের মধ্যে করতে পারবো। নুরুদ্দিন ভাই, আমি আপনার কাছে এটা জানতে চাচ্ছি যে উনি যেটা বললেন যে গোসা পাক রাহমাতুল্লাহ তাআলাহি যে ইয়াটা, যে এখন আমাদের সমাজের মানুষগুলো মানে আমরা এমন কেন যে আল্লাহ তাআলা আমাদেরকে মানে এটা আসলে এটার জন্য বলছি যে আল্লাহ তাআলা তো আমাদেরকে এটার জন্য কি করেননি যে আমরা খাবার খাবো, আমরা রিজিক যেটা সেটা আমাদের শক্তি নেওয়ার জন্য এবং সেই শক্তি দিয়ে আল্লাহ তাআলা দিয়ে বাদ করার জন্য আল্লাহ তাআলা ইয়াটা দিয়েছেন। আল্লাহ তাআলা হয়তো আল্লাহ তাআলার কাছে সবকিছুর ব্যাপারে আল্লাহ তাআলা কাদির করতে পারেন, তাই না? তো আল্লাহ তাআলা এটাও দিতে পারেন যে আমাদের খাবার ছাড়াই আমাদেরকে শক্তি দিতে পারতেন,
জি,
তাই না? পানি ছাড়া আমাদেরকে শক্তি দিতে পারতেন, এটা কেন দিয়েছেন এবং এটা তো বলে দিয়েছেন আল্লাহ তাআলা, এটার ব্যাপারে আপনি যদি
আসলে রাশিদ ভাই প্রথমে আপনি দেখেন যে রিজিক দেওয়ার মালিককে আল্লাহ পাক,
জি।
আমি যে রিজিক তালাশ জীবিকা উপার্জনের জন্য বের হচ্ছি, আমার মাওলাকে খুশি করে বের হলে হয়তো আমি ডবল পেতে পারি, আর যদি নারাজ করে বের হই কিছুই না পেতে পারি, সারাদিন ঘুরলাম কিছু। যেমন আপনি যদি দেখেন কোন বড় বড় লোকের বা বড় সম্পদশালী ব্যবসায়ী মানুষ এক ঘন্টা ওনার ব্যবসা প্রতিষ্ঠানের সময় দিলে ওনার 1 কোটি টাকা উপার্জন হয়,
জি।
কিন্তু একই টাইম কোন রিক্সাওয়ালা ঠেলাকার রেওয়ালা যারা আছে ঠেলা যারা ঠেলে
দিন
মজুর তারা সারাদিন দৌড়েও ওই রকম এক ঘন্টা রিজিক পাচ্ছে না, এটা হচ্ছে আল্লাহ তাআলার বন্টন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিযকুহা, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন যেটার সারাংশ কিছুটা এরকম অনুবাদটা, পৃথিবীতে এমন কোন চতুষ্পদ জন্তু নেই যেগুলো রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা দয়ার দায়িত্বে নেন, অর্থাৎ এগুলো সব আমার মৌলার কুদরতি হাতের মধ্যে, আমার আল্লাহ তাআলা যাকে যেও বন্টন করেন। এবং এই জন্য অনেক বুজুর্গানা দিন এটা বলেছেন যে রিজিকের এটা নিয়ে টেনশন করা এটা মানুষের পক্ষে শোভা পায় না, কেননা এটার দয়ার দায়িত্ব আমার আল্লাহ তাআলা ওনার দয়ার দায়িত্ব নিয়েছেন, এটার দায়িত্ব রিজিকের দায়িত্ব। কিন্তু আমাদের যে দায়িত্ব সেটা হচ্ছে ইবাদত করে আল্লাহকে খুশি করা, এটা আমি বলে বসেছি।
রিজিক দেওয়ার মালিককে খোঁজা,
জি, রিজিক দেওয়ার মালিককে খোঁজা। যেমন রাশেদ ভাই আপনি দেখেন আমরা কোন যদি অফিসারের আন্ডারে চাকরি করি উনি আমাকে অবশ্যই স্যালারি দিতে বাধ্য, কেন আমি ওনার চাকরি করেছি। আল্লাহ পাক সৃষ্টি করেছেন রিজিকের দায়িত্ব ওনার দয়ার দায়িত্বে নিয়েছেন, এখন আমি যদি ওনার ইবাদত করি আমার খাবার দাবারের কি হবে, পান করার কি হবে, আমার ভবিষ্যতে কি লাগবে না লাগবে এটা কি আমার আল্লাহ তাআলা থেকে কেউ ভালো জানবে? আচ্ছা রাশেদ, আপনি বলেন আপনি রিজিকের দুনিয়াতে এসে টেনশন করছেন, আপনি যখন আপনার আম্মা জানার পেটে ছিলেন তখন কোন টেনশন আপনি করেছেন যার কারণে আপনি 9 মাস পরে বের হয়েছেন? আচ্ছা এরপরে অনেক সময় আপনি বেহুশ হয়েছেন, ঘুমের মধ্যে আছেন, ঘুমের মধ্যে থাকার পরে ঘুম থেকে উঠেও আপনার সামনে অনেক রিজিক চলে আসতেছে। এখন ঘুমের মধ্যে তো আপনি এটা টেনশন করা, সকালে কি খাবো, আমার সামনে কি আসবে, অনেক সময় আত্মীয় স্বজনের পক্ষে তো অনেক কিছু আসে, তো বুঝা যাচ্ছে রিজিকটা আমার টেনশনের কারণে নয়, আল্লাহ তাআলার দয়ার কারণে আমার সামনে আসছে। এটা হাদিস শরীফের মধ্যে রয়েছে। যারা ফজরের নামাজ ঠিক ভাবে আদায় করে, এটা একটা বর্ণনার সারাংশ কিছুটা এরকম, যারা ফজরের নামাজে রেগুলারলি আদায় করে, রীতিমতো আদায় করে, আল্লাহপাক তাদেরকে রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন।
আচ্ছা,
এবং আরো রিওয়ায়েত আছে মিশকাত শরীফের, একটা হাদিস শরীফের সারাংশ কিছুটা এরকম, আল্লাহপাক ফেরেশতাদের মাধ্যমে প্রত্যেকের ঘরে ঘরে রিজিক বন্টন করে পাঠিয়ে দেন
মাশাআল্লাহ
সুবহ সাদিকের সময়।
আচ্ছা,
ওই সময় কিছু
ঘুম থাকে,
কেউ যদি ঘুম থাকে,
অনেকের এমনও হয় থাকে, এমনও হয় যে অনেক সময় ওই সময় আমরা ঘুমাতে যাই।
জি, প্রথমেই ঘুম আসে ওই সময়ই। এখন ওই ফেরেশতারা এসে আপনি ঘুমন্ত, আপনার পাশের লোক ঘুমন্ত, ওই রিজিকটা নিয়ে রিওয়ায়েতের মধ্যে রয়েছে পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা কি করেন, এটা ঢেলে দেন।
আচ্ছা,
আপনি এই জন্য দেখবেন বিভিন্ন জায়গার মধ্যে বন বিভাগ কাজ করে, গাছ লাগানোর কাজ করে, ফ্রুটস এর গাছ লাগায়, এটা লাগায়। যেমন আমি আমার ঘরের পাশে অনেক ফ্রুটস এর গাছ লাগালাম, মনে করেন ওখানে ফ্রুটস ধরলে এটা বুঝে আসতেছে, কিন্তু ওই যে পাহাড়ের উপর এত সুন্দর সুন্দর পেয়ারা গাছ, এত সুন্দর ডাব গাছ, এগুলো যে বিভিন্ন গাছ আমাদের আনার গাছ, এটা এটা কে রোপণ করলো, এত সুন্দর করে সাইজ করে পাহাড় একদম সোজা দাঁড়ানো, গাছগুলো একদম
ফলনটাও সেখানে আরো বেশি হয়,
বেশি হয়। এবং ওখান থেকে আপনার গরিব দুঃখীরা ওখানে গিয়ে ওগুলো নিয়ে ওনাদের ফ্যামিলিও চালায়, অনেক সময় অনেক আল্লাহ তালা ওনাদেরকে টাকা পয়সা দেন। তো আমাদের রিজিক আসলে আল্লাহ তালা বরাদ্দ করেছেন ইবাদতের মধ্যেই। এখন রিজিকটা যদি আমি তালাশ করি ইবাদত বাদ দিয়ে, তাহলে আমি ঘুরতে থাকবো, আসল রিজিক আমার কাছে আসবে না। এই জন্য এক বুজুর্গ রহমতুল্লাহি তালালে বলেছেন যে স্পেশাল রিজিক পাই তারা যারা আল্লাহ তালার নেক বন্দা।
আচ্ছা,
পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ফলন যেটা হয় প্রত্যেক ফ্রুটস এর মধ্যে, যেগুলো হালাল ফ্রুটস, ওই ফ্রুটস এর প্রথম খাবার আল্লাহ তালা নেককার বন্দাদের মুখে এর খাওয়ার ব্যবস্থা করেন, ওনাদের সামনে এনে দেন। যেমন মক্কা শরীফের মধ্যে কোন চাষাবাদ হয় না।
আচ্ছা,
মক্কা শরীফের জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মক্কা শরীফে যদি আপনি যান, তাহলে দেখবেন অল আইটেমের সমস্ত ফ্রুটস ওখানে মজুদ। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহ এখানে আবাদ করে দাও, রিজিকের প্রশস্ততা দান করো। ইব্রাহিম আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলে যদি অনাবাদী একটা জায়গায়, অর্থাৎ এখানে চাষাবাদ হয় না, এটা যদি আবাদ হয়ে যায়, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নামাজ পড়ে এটা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবে, তোমাদের রিজিকের জন্য এটা যথেষ্ট হবে।
আল্লাহু আকবার!
তাহলে আমি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি ইব্রাহিম আলাইহিস সালামেরও আকা, ইব্রাহিম আলাইহিস সালামেরও নবী, ইব্রাহিম আলাইহিস সালামেরও ইমাম, ওনার কথা শুনে যদি আল্লাহকে রাজি করার চেষ্টা করি, রিজিক ইনশাআল্লাহ। বুজুর্গানের দিন কোন বড় কোম্পানিতে চাকরি করেন নাই, আমার গোসপাক যদি জিজ্ঞেস করেন,
এখনো পর্যন্ত আমরা বুজুর্গানের দিনে সাতকায় খাচ্ছি, অনেক সময় ওনারা ইন্তেকাল করেছেন আজকে থেকে 100 বছর 200 বছর হয়ে গেছে, না ওরস মোবারক করছে, ওরস শরীফের উসুলে কতগুলো মানুষ খাবার পাচ্ছে,
অবশ্যই
এটা একটা বিষয়।
অবশ্যই আপনি যদি বলেন গোসপাক রহমতুল্লাহ কোন কোম্পানিতে চাকরি করেছে, তাহলে কেউ জবাব দিতে পারবে না।
আসলে যে গোসপাক রহমতুল্লাহ তাআলা আলাইহি কি মানে কোন রিজিকের জন্য কোনো কিছু করেছেন কিনা,
আসলে দেখেন ওনারা
তালাশ করেছেন কিনা, যে কোন চাকরি করেছেন কিনা।
জি, আমার রহমতুল্লাহি তাআলা আলাইহি সবচেয়ে বড় কাজ করেছেন, যেটা হচ্ছে আল্লাহর বান্দেগী। এটার চেয়ে উত্তম কাজ পৃথিবীর জমিনে হতে পারে না। এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি জীবনীতে রয়েছে, এটা মাশাল আমাদের নিগ্রানে সূরা ইমরান আত্তারি ওনার একটা বয়ানে বলেছেন যে বুজুর্গ রহমতুল্লাহি তাআলা সবসময় সারা রাত ইবাদত করতেন। ওনাকে শয়তান ডিস্টার্ব করতো যে তুমি তো ইবাদত করছো, তোমার তো এরকম রিজিক প্রশস্ত হচ্ছে না, তোমার তুমি কি কোনোদিন জবাব পেয়েছো, এটার উত্তর পেয়েছো? একদিন ওই বুজুর্গ রহমতুল্লাহ একটু মনে একটা ব্যথা নিয়ে একদিন রাত উনি ইবাদত বাদ মানে না পড়ে ঘুমিয়ে গেলেন, নকল ইবাদত করলেন না, ফরজ ইবাদত করেছেন, ওয়াজিব আদায় করেছেন, কিন্তু নকল ইবাদত সারা রাত নকল ইবাদত করলেন না। উনি যখন ফজরের নামাজ পড়ে ঘুমালেন, তখন হিজর আলহি ইসলাম ওনার স্বপ্নের মধ্যে তশরিফ আনলেন, এনে বলতেছেন হে আল্লাহর বান্দা, আপনি আজকে রাতে ইবাদত কেন বাদ দিলেন? উনি বলল যে আসলে আমার মনের মধ্যে এই ধারণা আসতেছে, আমি এতদিন ধরে আল্লাহ তালাকে ডাকছি, ইবাদত করছি, আল্লাহ তালার পক্ষ থেকে কোনো তো সারা আসলো না। তখন হিজর আলহি ইসলাম বললেন যে আমাকে আল্লাহ তালা পাঠিয়েছেন, আল্লাহ তালা এটা ইরশাদ করেছেন যে এর আগে আজকে রাতের ইতিপূর্বে যত রাত তুমি ইবাদত করেছো, যতবার ইয়া রব্বি বলে ডাক দিয়েছো, আমার আল্লাহ পাক তোমাকে লব্বাইক ইয়া আব্দি বলে সাড়া দিয়েছে।
আল্লাহু আকবার!
এখন তুমি বলো আল্লাহ পাক যে তোমাকে এই সাড়া দেওয়া তুমি চাচ্ছ, তোমাকে লব্বাইক বলে সাড়া, তুমি যদি এটা শুনতে পাও নাই, কিন্তু তুমি এটা বলো এই তোমার এলাকার লক্ষ কোটি মানুষের মধ্যে আল্লাহ পাক তোমাকে যে রাতে ইবাদত করার টপিক দিয়েছেন, এটা কি জবাব নয়?
আচ্ছা নুরুদ্দিন ভাই, মাশাআল্লাহ, খুব সুন্দর একটি কথা বলেছেন, এবং সাথে সাথে আমার একটি প্রশ্ন,
জি,
যে আমরা সাধারণত রিজিক বলতে আমরা মনে করি যে খাবার, মাছ মাংস যেটা আমরা আমাদের খাই, খাবারটাকে আমরা রিজিক মনে করি। আসলে কি শুধুমাত্র খাবারটাই কি রিজিক?
না, আসলে
এটার ডেফিনেশনটা
অনেক বড়। রিজিক মানে খাবার দাবারও এটা সম্পৃক্ত। আপনার সবকিছু, আপনার বিবাহ শাদী বলেন, আপনার জীবনের আনুষঙ্গিক ভবিষ্যতের অনেক নিয়ামত, রিজিক বলতে এটা একটা ব্যাপক বিষয়। স্বাভাবিকভাবে আমরা সাধারণ মানুষরা বুঝি রিজিক মানে সকালের খাবার, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, বিকেলে একটু বার্গার এই জাতীয় কিছু খাওয়া, এগুলোকে রিজিক মনে করি। আচ্ছা, আজকে যদি বন্ধু বান্ধবের সাথে ভালো কিছু খেতে পারি, গ্রিল খেতে পারি, ভালো কিছু খেতে পারি, তাহলে আমার রিজিক খুব প্রশস্ত হয়েছে। কিন্তু মনে করেন আর
যদি দর্শকদের জন্য একটু
এটাকে রিজিক মনে করে, আসলে রিজিক এটা অনেক ব্যাপক। যেমন আপনার আত্মীয়ের ঘর থেকে কিছু আসলো, এটাও রিজিক। কেননা আপনি এটাকে রান্না বান্না করে অনেক সময় প্রয়োজন, এটা স্পেশালি আল্লাহ পাক আপনাকে পাঠিয়ে দিয়েছেন। যেমন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাসে, আমার গোস পাকের মাসে, আশেকে রসুলদের ঘরের মধ্যে রিজিক অনেক প্রশস্ত হয়ে যায়। কেননা রিজিক যার উসিলায় অবতীর্ণ হয়েছে উনি তশরিফ এনেছেন। আর রিজিক যার উসিলায় অবতীর্ণ হয়েছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং ওই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি বেশি অনুসরণ অনুকরণ করেছেন, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে যিনি পুনরুজ্জীবিত করেছেন, আমার গোসল পাক এই রবিউল আখির মাসে তশরিফ এনেছেন। এই জন্য দেখবেন আপনি আশেকে গোসল পাকের ঘরের মধ্যে বিভিন্ন ফাতেহা ফাতেহা ইয়াজদুম উদযাপন হচ্ছে। তো আমরা এটা বুঝে নিতে পারি যে আল্লাহ পাকের ইবাদত করার মাধ্যমে কেউ যদি রিজিক তালাশ করে, ইনশাআল্লাহ আজাওয়াজাল ওনার রিজিক দুনিয়াতেও বাড়বে, আখেরাতেও বাড়বে। আখেরাতে কিরকম বাড়বে? ওনাকে জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে। আর রিজিক জান্নাতে গেলে আপনার কি সৌভাগ্য হবে? এমন খাবার খাবেন যেটা জীবনে স্মরণ আপনার ধ্যানও আসে নাই, যেটা টেস্ট কোনো জিহ্বা কোনোদিন কি করে নাই।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক, আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে জান্নাতুল ফেরদাউসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হওয়ার সৌভাগ্য নসিব করুক।
আমিন আমিন।
মাদানচাল দর্শক শ্রোতা, হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলার একটি বাণী আমার এখন মনে পড়ছে, যে তিনি বলেন যা সাধারণ মানুষকে এরকম, যে কোন জিনিস যদি, কোনো খাবার, কোনো দানা যদি আমার নসিবে থাকে, কোনো রিজিক যদি আমার নসিবে থাকে, আর সেই জিনিসটা যদি দুই পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলে থাকে, তাহলে সেটা আমার কাছে আসবে। আর যদি কোনো দানা, কোনো কিছু যদি আমার দুই ঠোঁটের মাঝখানের থাকে, আর সেটা যদি আমার নসিবে না থাকে, তাহলে সেটা আমার ভিতরে প্রবেশ করবে না। তো আরেকটি কথা, যেরকম মৃত্যু, মানুষ অবশ্যই মৃত্যু অবধারিত, যে কোনো সময় মানুষ মারা যেতে পারে, সে জিনিসটা যেরকম নিশ্চিত, রিজিকও নাকি মানুষের পেছনে পেছনে ধাওয়া করতে থাকে। মানে সেরকম যে পেছনে থাকবে, যে কোনো প্রকার আপনার নসিবে, আপনার ইয়ার মধ্যে, ভাগ্যের মধ্যে যে রিজিকটা এই সময় লেখা হয়েছে, সেটা অবশ্যই চলে আসবে,
অবশ্যই।
এই জন্য আপনাদের প্রতি এবং সকলের প্রতি অনুরোধ হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক, আপনাদেরকে নসিব করুক, যে আমরা যেন রিজিকের টেনশনটা না করি। আমরা রিজিকের, রিজিক দানকারীকে রাজি করার টেনশনটা যদি আমাদের মধ্যে আসে, চিন্তাটা যদি আসে, তাহলে ইনশাল্লাহ আমরা মালিককেও পেয়ে যাবো, আবার মালিকের সম্পদও পেয়ে যাবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমরা, জি জি, আমি আপনার কাছে আসছি আসলে বিষয়টা নিয়ে, যেটা আপনি বলেছেন গোস পাক রহমতুল্লাহ তাআলাহি, যে তিনি খাবারটাকে রেখে দিয়েছেন শুধুমাত্র এই কথাটা শুনে যে চলে গিয়েছেন, জি, কলটা ইয়া হয়ে গেছে। তো এখন ব্যাপার হচ্ছে যে আপনার যেটা বলতে চাচ্ছিলাম, যে আমাদের যখন ক্ষুধা লাগবে তখন আমরা খাবারটা খাবো যাতে আমরা দুর্বলতা অনুভব না করি। কিন্তু অনেক সময় আমরা এমন আছি যে আমরা অতিভোজন, আমার খিদা নাই, এরপরও আমি খাবার দেখেছি, লাফিয়ে পড়েছি, খাওয়া শুরু করেছি, শেষ পর্যন্ত আমার রোগ বিমারে শুরু হয়ে গেছে। এটার ব্যাপারে আপনি কি বলেন? এর আগে একটি কল আসছে আমার নিজের থেকে, বারবার বলা হচ্ছে, জি কলটা শুনিয়ে দিন।
মাশাআল্লাহ, আমি আপনাদের দেখি, আমি
আর কোন কল থাকলে শুনিয়ে দিন। ইনশাআল্লাহ আমরা, এটি তো নাত না, এটা হচ্ছে মান কাবাত, এটা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া সামনে লেখা হয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা আসান দান করুক ইনশাআল্লাহ, আমরা যখন 26 বিশ শরীফ আসবে ইনশাআল্লাহ তখন মান খাবার শুনব ইনশাআল্লাহ। জি, আপনাকে যেটা বলছি,
জি রাশেদ ভাই, আসলে এর আগে একটা ঘটনা আমার মনে পড়লো, যে আমরা তো রিজিকের পিছনে সর্বদা দৌড়াতে থাকি, কিন্তু আমার গোস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার জীবনীতে একটা ঘটনা এভাবে ঘটেছিল, যে হুজুর গোস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বুরুজে আজমিতে, ইনি ওখানে মুকিম ছিলেন, ওইটা ওখানে থাকা অবস্থায়। তো এরপর হুজুর গোসে পাক রদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই ওয়াদা করলেন এবং ওখানে ইবাদতের মধ্যে রিয়াজতের মধ্যে আল্লাহ তাআলা স্মরণে লিপ্ত হয়ে গেলেন। তো অনেকদিন অতিবাহিত হতে লাগলো উপবাস অবস্থায়। তো এরপর দেখা গেল কিছুদিন পর এক ব্যক্তি আসলো এবং কিছু খাবার নিয়ে আসলো আমার হুজুর গোসে পাক রদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। তো যখনই খাবার নিয়ে আসলো আমার হুজুর গোসে পাক রদিয়াল্লাহু তাআলা আনহুর নফস ওই খাবারের দিকে ধাবিত হলো। যখনই হুজুর গোসে পাক রদিয়াল্লাহু তাআলা আনহুর নফস ওই খাবারের দিকে ধাবিত হচ্ছিল ঠিক তখনই হুজুর গোসে পাক রদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিজের ওই ওয়াদার কথা স্মরণ করলেন যে আমি তো আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছি যে যতক্ষণ না আল্লাহ হবেন না ততক্ষণ যতক্ষণ নিজ থেকে খাওয়াবেন না পান করবেন না ততক্ষণ পর্যন্ত আমি এই খাবারের দিকে ধাবিত হব না। তো তখন ওই সময় আরেকজন বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনিও আসলেন, ইনি তশরিফ এনে বললেন যে হুজুর গোসে পাক আপনার চিৎকার করছিল এটা অপর বুজুর্গ রহমতুল্লাহ তাআলা শুনে ফেললেন যিনি আসছিলেন। তো উনি শুনে জিজ্ঞেস করলেন এটা কিসের আওয়াজ, এটা নফসে খাবার নফসের আওয়াজ। যখন এভাবে বললেন তো বললেন আপনি খাবারটা খাচ্ছেন না কেন, তখন আমার গোসে পাক রদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত কি করবেন না আমাকে নিছাতে খাওয়াবেন না নিছাতে ততক্ষণ পর্যন্ত আমি খাবো না। এটা বলে বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলী চলে গেলেন। চলে যাওয়ার পর আবারও ওই আমার হুজুর গোসে পাক রদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদতে লিপ্ত হয়ে গেলেন, ওই খাবার কিন্তু ওখানেই থেকে গেল। তো এভাবে যা যখন থেকে গেল দেখা গেল হঠাৎ তখন এই হযরত খিজির আলাইহিসসালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে আল্লাহ তাআলার অর্থাৎ আদেশটাই আমি নিয়ে এসেছি, আপনি এখন খাবারটা খেতে পারেন। দেখেন আমার হুজুর গোসে পাক রদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু রিজিকের পিছনে দৌড়াননি, রিজিক আমার আল্লাহ তাআলাই কি করে দিয়েছেন স্বয়ং। আর ইনার তাওয়াক্কুল আল্লাহ তাআলার প্রতি কেমন ভরসা যে অর্থাৎ রিজিকটা এমন না এটা আল্লাহ তাআলা নিজেই বরাদ্দ করে রেখেছেন বান্দার জন্য,
যেটা আমরা বলেছি মাশাআল্লাহ সুন্দর কথা বলেছেন যে আল্লাহ তাআলার উপর যদি আমরা ভরসা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে উপোষ রাখবেন না। আর আজ পর্যন্ত হয়তো আমি শুনিনি যে কেউ উপোষে কেউ মারা গিয়েছে খাবার খেতে পারেনি, বরঞ্চ আমাদের আলহামদুলিল্লাহ এটা শুক্রিয়ার বিষয় যে আমাদের এমন হয়ে গেছে যে এটা এক প্রকার শুক্রিয়ার বিষয়, অন্য প্রকারের ক্ষেত্রে দুঃখের বিষয় যে আমাদের খাবার বেশি খাওয়ার কারণে আমাদের রোগ বিমারি হওয়া শুরু করেছে। অর্থাৎ আপনি যদি উপোষ থাকেন আপনার রোগ হবে না, কিন্তু আপনি যদি বেশি খান যে আজকে আমরা দেখি ডায়াবেটিস প্রেশার এগুলো সবগুলোর পেছনে হার্টের সমস্যা সবগুলোর পেছনে শুধু একটা জিনিস সেটা হচ্ছে বেশি খাওয়ার কারণে। কোন বুজুর্গানে কেরাম হয়তো আমি শুনিনি, আপনারা শুনলে শুনতে পারেন হয়তো, আমি বই পুস্তকে পাইনি যে তারা যাদের কাছে বেশি প্রেশারের সমস্যা ছিল স্ট্রোক করে তারা মারা গেছেন বা ওনারা ডায়াবেটিস ছিল এরকম হয়তো শুনিনি, থাকলে সামান্য একটা কি থাকে। যাই হোক আল্লাহ তাআলা আসাইন দান করুক ইনশাআল্লাহ। আমরা নুরুদ্দিন ভাইয়ের কাছে একটি প্রশ্নই আসবো, এর আগে আমরা একটি মানকাবাদ শুনে নিই, অনেকে হয়তো আমাদের দিকে শুনতে চেয়েছেন, সংক্ষিপ্ত একটি মানকাবাদ শুনিয়ে দিন জি।
Thank you.
আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করুন। জি নুরুদ্দিন ভাই, যেটা আমি আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা করে কি কি ঠকে যায়।
আসলে দেখেন, আমার আল্লাহ তাআলা এই জন্যই কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন, অনুবাদ মাশাআল্লাহ কিছুটা এরকম, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ পাকই তার জন্য যথেষ্ট। আরেক অনুবাদ এরকমও আছে, তাফসীরের মধ্যে বলা হয়েছে যে সে আল্লাহ তাআলার হিসাবের মধ্যে চলে যায়, আল্লাহ পাক তার আপন হিসাবের মধ্যে তাকে নিয়ে নেন।
জি, আল্লাহ তাআলা ভরসা
ভরসা করে। জি, আমি একটি ঘটনা এখানে অ্যাড করতে চাই। এক বাদশার দুইজন ফকির ছিল।
আচ্ছা,
একজন ফকির সবসময় বলতো আমাকে বাদশা খাওয়াবে, খাওয়াচ্ছেন এবং ভবিষ্যতেও খাওয়াবে।
বাদশার ফকির মানে বাদশা তাদের ভরণ পোষণ করতেন।
জি, দুইজন ফকির বা দরবেশ টাইপের এরকম ধরেন, দুইজন ফকির ছিল। তো ওরা সবসময় রাজপ্রাসাদে আসতো এবং একজন বলতো যে বাদশা আমাকে খাওয়াচ্ছেন এবং খাওয়াবে, তো আরেকজন বলতো যে আল্লাহ পাক আমাকে খাওয়াচ্ছেন এবং ভবিষ্যতেও খাওয়াবেন। একদিন বাদশাহ চিন্তা করলো, এই মানুষটা আমার প্রশংসা করতেছে, তাকে কিছু পুরস্কার দেওয়া দরকার। বাদশাহ কি করলেন, একটা মুরগিকে ভুনা করে এর ভিতর কিছু স্বর্ণ মুদ্রা ঢুকিয়ে দিলেন। ওই যে যিনি বলছেন যে বাদশাহ আমাকে খাওয়াচ্ছেন এবং খাওয়াবেন, আর যিনি বলছেন আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন এবং খাওয়াবেন, তাকে দুইটা দিরহাম সামনে উপরে দিলেন, জাস্ট কিছু উন্নত মানের খাবার দিলেন, টাকাগুলো দেখা যাচ্ছিল। এখন যে বলছিল যে বাদশাহ আমাকে খাওয়াচ্ছেন খাওয়াবেন, তার নজর তো ছিল বাদশাহর প্রশংসা করে কিছু দুনিয়াবি ফায়দা লুটানো। আর যিনি আল্লাহ তাআলার বিষয়ে বলছিলেন, ওনার নিয়ত ছিল যে এটাই, আমার নজরটা যেন আল্লাহ পাকের দিকে থাকে। এখন বাদশাহ দুজনের সামনেই তার বিভিন্ন রাজদরবারের মানুষদের মাধ্যমে, খাদেমদের মাধ্যমে দিল। তখন যে বলছিল যে বাদশাহ আমাকে খাওয়াচ্ছেন এবং খাওয়াবেন, সে দেখতেছে তার এখানে সামনে শাহি মুরগি আর ওনার সামনে খাবার উন্নত মানের খাবার, কিন্তু দুইটা থাকা দেখা যাচ্ছে, স্বর্ণ মুদ্রা দেখা যাচ্ছে। সে বলতেছে আমি তো উন্নত মানের খাবার প্রতিদিন খাই, আজকে ওই খাবারটা নিয়ে ওই টাকা দুটোটা আমি পাবো, দুই দিরহাম স্বর্ণ মুদ্রা পাবো। দুইজনই ঘরের মধ্যে গেলেন, ও তো প্রকাশ্যভাবে দুই টাকা পেয়ে খুশি। এখন যিনি আল্লাহর কথা বলে, উনি পরিবারের সদস্যদের কাছে গিয়ে যখন ওই মুরগিটা ভাঙলেন, তখন দেখতে পেলেন ওখানে অনেকগুলা স্বর্ণ মুদ্রা। উনি বলতেছেন আল্লাহ আকবার, এটা তো আল্লাহ তাআলা প্রদত্ত জিনিস, যে আমি আল্লাহর প্রশংসা করেছি, হয়তো বাদশা খুশি হয়ে ওই মানুষটাকে দিয়েছে, ওই ফকিরটাকে যিনি বাদশার প্রশংসা করেছেন, এখন ওই জিনিসটা তো আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন। উনি বুঝতে পারলেন যে আল্লাহ তাআলার উপর ভরসা রাখলে আমার নসিবের জিনিস যার হাতেই হোক না কেন, আমার কাছে চলে।
আল্লাহ তাআলা যদি চায় মানুষকে ধনী করতে, মানুষকে দুনিয়ার মধ্যে যেটাই হোক, মানুষকে প্রসিদ্ধ করতে, মানুষকে আল্লাহ মুখীও করতে, সবকিছুর ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে কোনো সময় লাগবে না।
আমার সৈয়দনা ইব্রাহিম আলা নবিয়ানা আলাইহিসসালামের ঘটনা খুবই প্রসিদ্ধ। ইব্রাহিম আলা নবিয়ানা আলাইহিসসালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করছেন। ইব্রাহিম আলাইহিসসালামকে জিব্রাইল আলাইহিসসালাম আসলেন, এসে বললেন যে হুজুর, আমি চাচ্ছি আপনাকে একটু সাহায্য করার জন্য। আমার ইব্রাহিম আলাইহিসসালাম বলতেছেন আপনি কে? বলতো আমি হচ্ছি ফেরেশতা জিব্রাইল।
বলছে আপনি আল্লাহ তালার সৃষ্টি, আমিও আল্লাহ তালার সৃষ্টি, বরঞ্চ আমি আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টি। আমি ইব্রাহিম যে আগুনে পড়তেছি এটা কি আমার আল্লাহ তালা দেখছে না? আমি তো আমার আল্লাহর উপর ভরসা করছি। আল্লাহর আল্লাহ তালা এই কথার উপর এত বেশি খুশি হলেন, আমার আল্লাহ পাক সাথে সাথে জিব্রাইল আলাইহি সালাম এবং বিভিন্ন ফেরেশতাদের হুকুম করলেন ওই যে আগুন নমরুদ বানিয়েছে আমার ইব্রাহিমকে পুড়িয়ে মারার জন্য, সেই আগুনটাকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া। এবং কোরআন শরীফে আয়াত আছে যে আমার আল্লাহ ইরশাদ করছেন তোমরা হয়ে যাও আমরা ইব্রাহিমের জন্য একটা বাগান। তো আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বর্ষার কারণে আমার আল্লাহ তাআলা আগুনকে বাগান বানিয়ে দিয়েছেন জান্নাতের। শুধু তাই নয় রাশাদ ভাই, রিওয়ায়েতের মধ্যে এটাও রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে 40 দিন পর্যন্ত ছিলেন
সেই
আগুনের মধ্যে, কারণ এটা বিরাট একটা সমুদ্রের মতো আগুন করেছিল, অনেক উপরে পাখি পর্যন্ত উড়ে যেতে পারতো না। আমার আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন আগুনের মধ্যে, উনি আল্লাহর ইবাদত বন্দেগী করছেন, একজন ফেরেশতাকে নিযুক্ত রাখা হয়েছে শুধু আমার ইব্রাহিম আলাইহিস সালামের সাথে খোশ গল্প করে উনার মন খুশি করে। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আমার সামনে দেখতেছি সব জান্নাতি ফল, আমি যেটাই চাচ্ছি সেটা খাচ্ছি। প্রথমে দেখেন একটা অবস্থা ছিল যেখানে পৃথিবীর মানুষ, অধিকাংশ মানুষ আমার ইব্রাহিম আলাইহিস সালামকে অপরাধী বানিয়ে কোথায় আগুনে নিক্ষেপ করছে। আমার আল্লাহ তাআলা জন্য অপরাধী হয়েছেন, আমার আল্লাহকে রাজি করার জন্য, আমার আল্লাহ তাআলা দীন ধর্মকে প্রচার করার জন্য কষ্ট সহ্য করেছেন। আমার আল্লাহ তাআলা বলছেন যেখানে সবার ক্ষমতা শেষ সেখান থেকে আমার ক্ষমতা শুরু। এই তুমি আগুনে নিক্ষেপ করেছে তারা, কিন্তু আমি আল্লাহ আমার পাওয়ার দেখো আমি তোমাকে আগুনের মধ্যে বসিয়ে এটা কি করছি। রিওয়ায়েতের মধ্যে এটাও রয়েছে নমরুদের মেয়ে ওইদিকে আগুন দেখার জন্য গিয়ে ওখানে পড়েছে, কিছুক্ষণ পর ওখান থেকে আপেল নিয়ে বের হলো। নমরুদ জিজ্ঞেস করতেছে তোমার হাতে আপেল, আগুন থেকে আপেল পাওয়া তো কোন ঘটনা দেখি নাই। বলছে আব্বা জান আপনি দেখতেছেন এখানে আগুন, আমি দেখতে পেলাম নিচে পরে ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম তো জান্নাতি ফল আহার।
আল্লাহু আকবার, মাশাআল্লাহ,
আল্লাহ তাআলার বর্ষা এটা অনেক বড় বিষয়। আমি যদি ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর উপর বর্ষা করে বের হই, আল্লাহর কসম এটা আমি অনেক আমার পরীক্ষিত বিষয়। অলিয়া ইকরাম এটা করেছেন, অনেক বুজুর্গের আমার গোসফাক রদি আল্লাহ তাআলার কাছে একজন এসেছেন, গোসফাক রহমতুল্লাহ একজন এসেছেন, হুজুর আমি জান্নাতে আপেল খাবো, আমার গোসফাক হাত বাড়ালেন আপেল চলে আসলো দিলেন, হুজুর এটা জান্নাতি আপেল, হ্যাঁ জান্নাতি আপেল, তো দুটো কাটা হলো, এটা অনেক গণনাটা। আমার গোসফাক কি করলেন আল্লাহর উপর বসে, আল্লাহ তোমার একটা জান্নাতি ফল চাই চলে এসেছে, কেননা আমার গোসফাক রিয়াজত করে ইবাদত করে আল্লাহকে রাজি করেছেন। যেমন আমার গোসফাক রহমতুল্লাহি তাআলা জীবনীতে রয়েছে, আমার গোসফাক বলেন আমার যখন রিয়াজতের সময় চলছিল আমার এত বেশি ক্ষুধা লাগতো, ক্ষুধার কারণে আমি সহ্য করতে না পেরে আমার পেটটাকে আমি মাটির সাথে লাগিয়ে দিতাম। এটার অর্থ হচ্ছে নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি রয়েছে। তো আমি এই আয়াতে কারিমা তিলাওয়াত করতাম, সাথে সাথে আমার আল্লাহ পাক আমাকে একটা প্রশান্তি দান করতেন। আমার গোসফাক রহমতুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যারা আমরা আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে যারা আশেকে গোসফাক দাবি করছি নিজেদেরকে, আমি নিজের জন্য সবার জন্য বলছি আমাদের এই জিনিসটা খেয়াল করা দরকার। মাঝে মধ্যে একটু যদি কোনো টেনশন চলে আসে, খাবারের একটু হয়ে যায় টেনশন করার পিছনে, কেননা আমি যদি এখানে রিজিক, যেমন বেলাল রদি আল্লাহ তাআলার বিষয় এসেছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার একজন সাহাবী রদি আল্লাহ তাআলার ঘরে গিয়েছেন, বেলাল রদি আল্লাহ তাআলা দাঁড়িয়েছিলেন, ডাকলেন হে বেলাল এদিকে আসো, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলাল বলল ইয়া রাসূলুল্লাহ আমি তো রোজা রেখেছি। আমার নবী করিম ইরশাদ করলেন বিলাল রোজা রেখে জান্নাতে তার রিজিককে বাড়াচ্ছে,
মাশাআল্লাহ,
এখানে একটু কম 19-20 হলেও ইনশাআল্লাহ জান্নাত আমাদের জন্য,
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আল্লাহ তালা আমাদেরকে নসিব করুক এই বরকত। আমরা শাহরুখ ভাইয়ের কাছ থেকে সংক্ষিপ্ত আমরা একটি মাদানী ফুল আপনার কাছ থেকে নেবো দর্শকদের জন্য, সেটি হচ্ছে যে গোসফাক রহমতুল্লাহ তাআলাহিন ইবাদত এবং রিয়াজের সম্পর্কে শুনেছি, বুজুর্গানের দিনের ইবাদত এবং রিয়াজের সম্পর্কে শুনেছি, এটিকে আমাদের শিক্ষণীয় বিষয়টি যদি আপনি আমাদেরকে বলেন।
শোনেন রাশেদ ভাই,
সংক্ষিপ্ত ভাবে এক
মিনিট। জি হুজুর, গোসফাক রদিয়াল্লাহু তাআলাহু, আমরা যেহেতু আজকে অনেকগুলো ঘটনাই শ্রবণ করেছি, ওখান থেকে অনেকগুলো বিষয় আমাদের শিক্ষণীয় রয়েছে, তার মধ্যে একটি আমরা এটাও নিতে পারি যে ইবাদত রিয়াজত এটা করার জন্য অন্তর এই হুজুর গোসফাক রদিয়াল্লাহু তাআলা নিজেকে যেভাবে উপোস রাখতেন, ঠিক আছে, আমরা হয়তোবা ও হুজুর গোসফাক রদিয়াল্লাহু তাআলা হতে
পারবো না,
কিন্তু আমরা অন্ততপক্ষে আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদেরকে রোজা রাখতে বলেছেন, যাতে কি আসে ইবাদতের আগ্রহটা এটা আমাদের বাড়বে যদি আমরা রোজা রাখতে পারি, হ্যাঁ, এবং কম আহার করা, অর্থাৎ ক্ষুধা থেকে কম আহার করা, অর্থাৎ এটা এটা যদি নিজের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে আমাদের কি হবে ইবাদতের আগ্রহ যেটা
কমপক্ষে আমরা যদি 30 রোজা তো অবশ্যই রাখতে হবে, সাথে সাথে যদি আমরা নফল রোজা মাঝে মধ্যে রাখি অথবা এবং আমরা যদি খাবার কম খাই তাহলে সেটা আমাদের জন্য কি হবে, মাশাআল্লাহ।
আর একটা বিষয় হচ্ছে আপনার সময়কে, আমার হুজুর গোসফাক রাদিয়াল্লাহু তাআলা যেভাবে ইবাদত রিয়াজত মূল্যায়ন করেছেন, ব্যয় করেছেন ইলমে দ্বীনের মধ্যে ইবাদতের মধ্যে রিয়াজত, আমাদেরকেও এটা নেওয়া দরকার যে আমরা তো হুজুর গোসফাকের আশিক, তাহলে আশিকদের কেমন হয়েছে? অবশ্যই নিশ্চয়ই সময়ের গুরুত্ব দেওয়া হয়েছে এবং এটাকে ভালো কাজের মধ্যে ব্যবহার করেছে।
নুরউদ্দিন ভাই জি আপনি।
এটাই বলবো, আমার গোসাপাক রহমতুল্লাহ তাআলাই কষ্ট করেছেন, তবে আল্লাহ তাআলার উপর ভরসা করে করেছেন, আল্লাহকে রাজি করার জন্য করেছেন। আমরাও কষ্ট করে যাই ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, দুনিয়াতে কষ্ট করা এটা আমাদের জান্নাতের উচ্চ মর্যাদা লাভের একটা মাধ্যম হবে। আমার গোসাপাক রহমতুল্লাহ তাআলাই এটা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, এটা আমাদেরকে বুঝিয়ে গিয়েছেন যে আল্লাহ পাকের জন্য যদি কেউ সময় পাবে করে এটা কোনোদিন বিতা যাবে
না।
আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য যাচ্ছি। আজকে আমরা যারা দাওয়াত ইসলামী মাদানী পরিবেশ পেয়েছি বা ধর্মীয় ভাবে কেউ নামাজি হওয়ার জন্য চেষ্টা করছি, কেউ দাড়ি সুন্নত সাজানোর চেষ্টা করছি, কেউ দুনিয়ার হালাল রিজিকের জন্য তালাশের জন্য হারাম রিজিক বাদ দিয়ে হয়তো কিছু টেনশনের মধ্যে আছি, টেনশন করার কিছু নেই ইনশাআল্লাহ। আপনি যখন আমার আল্লাহর উপর ভরসা করে বের হবেন, আমার আল্লাহ পাক আপনাকে দয়া করবে এবং আল্লাহ পাক আপনাকে কোনোদিন কারো সামনে অপমানিত করবে না, কেননা আপনি আল্লাহর পথের প্রতীক।
খুব সুন্দর আমরা মাদানী ফুল দুটি শুনেছি যে গোসাপাক রহমতুল্লাহ তাআলাই যেভাবে আল্লাহ তাআলাকে রাজি করেছেন এবং ওনার সময়কে মূল্যায়ন করেছেন, এবং নুরউদ্দিন ভাই যেটা বলেছেন যে গোসাপাক রহমতুল্লাহ তাআলাই আল্লাহর উপর যেভাবে ভরসা করেছেন, সেই ভরসা করার এবং সময়কে মূল্যায়ন করার তৌফিক আমাদেরকে দান করুক। আমরা অনেকে আমাদের সমাজের আমাদের এখন যেই অবস্থা, সামাজিক অবস্থা, যে আমরা বিশেষ করে যারা যুবক রয়েছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা খুবই গ্রেফতার, সোশ্যাল মিডিয়ার এটি অপব্যবহারের মধ্যে আমরা আমাদের মধ্যে একটা রোগ হয়ে গেছে। আল্লাহ তাআলা এটা থেকে আমাদেরকে বাঁচাক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ভাবে আল্লাহ তাআলাকে রাজি করার ইবাদত বন্দেগি করে আল্লাহ তাআলাকে রাজি করার তৌফিক দান করুক। আজকে এই পর্যন্ত, আমাদের অনুষ্ঠানের একদম শেষ সময় আমরা এসেছি, তো আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে। ইনশাআল্লাহ আবারও আমরা আপনাদের সামনে উপস্থিত হব, তো সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, আপনাদের সুন্দর জীবন কামনা করছি এবং আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক। আমিন বিজাহি নবিল আমিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তুমি সকল পীরের পীর, তুমি যে রোশন জমিন, তুমি সকল পীরের পীর, তুমি যে রোশন জমিন, তুমি সকল পীরের পীর, তুমি যে রোশন জমিন, তুমি সকল পীরের পীর, তুমি যে রোশন জমিন। খুদা ভীরুদের প্রধান তুমি গোসে আজম দস্তগীর, খুদা ভীরুদের প্রধান তুমি গোসে আজম দস্তগীর।